This track was downloaded from FusionBD.com.
FM 89.2
Royal Tiger Ring presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni Jokhon Bhul Koren, Apnar Bibek Tokhon Ghumiye Thake. Jodi Keu Na Jane, To Bibek Jane Apni Koto Boro Bhul Korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব তে রবিবারের রাতে। আর জি কৃপি আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে যাহা বলিব সত্য বলিব তে কে উপস্থিত রয়েছেন সেটা আমরা জানব। তবে তার আগে বলতে চাই, রয়্যাল টাইগার ড্রিম যাহা বলিব সত্য বলিব তে যদি আপনি এসে আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে চান তবে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং চাপার পরে আপনি যে নির্দেশনা দেয়া আছে সেটা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো সেখানে রেকর্ড করবেন এবং আপনাকে বলতে হবে আপনার জীবনের অপরাধগুলো কি কি, কোন কোন বিষয়ের উপরে আপনার অপরাধগুলো রয়েছে, ধরনটা কি, এবং আপনার ফোন নাম্বারটা অবশ্যই দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এমন হতে পারে সামনের সপ্তাহে আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আর জি সুমনের কাছ থেকে জেনে নিতে চাই কে রয়েছেন আজকে রয়্যাল টাইগার ড্রিং যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেবলিয়া। আজ আমাদের সত্যের আসন আলোকিত করে জীবনের সব সত্যি ঘটনা স্বীকার করবেন জহির। প্রাণোচ্ছল এবং সদা হাস্যময় তিনি। ব্যক্তিগত জীবনে রয়েছে হাজারো বন্ধু, যাদের সাথে রয়েছে সুসম্পর্ক এবং সুদৃঢ় বন্ধুত্বের বুনিয়াদ। লেখাপড়া করে ভালো কিছু করার ইচ্ছে থাকলেও ছিল না পরিবারের সমর্থন এবং অর্থনৈতিক সচ্ছলতা, তাই HSC শেষ করার আগেই শেষ হয়ে যায় বড় হবার স্বপ্ন। তবে ভালো কিছু করার সময় তখনও ছিল। জীবনের অনেক চড়াই উৎরাই পার করে বর্তমানে তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালনা করছেন। হয়তো নিজ হাতে গড়বেন অনেক সম্ভাবনাময় তরুণের ভবিষ্যৎ। তবে তিনি আজ যে জায়গাতে এসে পৌঁছেছেন সেই জায়গাতে আসার পেছনে রয়েছে বিরাট এক ইতিহাস। সেই ইতিহাস জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে জহিরুল আজকে রয়েছে এখানে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে যিনি কনফেস করতে এসছেন তার কাছে আমরা যাব। যাবার আগে বলতে চাই আপনাকে যে তার এই যে স্বীকারোক্তিগুলো সেগুলো আজকে একজন মনোযোগ দিয়ে শুনবেন। তিনি আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এবং শোনার পরে তিনি তার মূল্যবান বিশ্লেষণাত্মক জ্ঞান এবং তার যে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল জ্ঞানগুলো রয়েছে সেগুলো তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলবেন যে কেন হয় এবং হলে কি হতে পারে, এগুলো থেকে বাঁচার উপায়টা কি, তিনি যাবতীয় জ্ঞান আমাদেরকে শেয়ার করবেন। তবে তার আগে অনুষ্ঠানের শুরুতে আমি নিশ্চিত করতে চাই আপনাদেরকে যে তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকে এখানে জহিরুল রয়েছে, জহিরুলের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
জি অনেক ধন্যবাদ আবারও। প্রিয় শ্রোতা, SMS পোল থাকছে বরাবরের মতোই। SMS পোলের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন যে জহিরুল যা বলছে এখানে তা কতটুকু সত্য আপনার কাছে মনে হচ্ছে, কিংবা আপনি আদৌ বিশ্বাস করছেন কিনা। যদি অধিকাংশ মানুষ ঘটনাটি বিশ্বাস করতে না পারেন তাহলে অবশ্যই জহিরুলের বলার সুযোগটি নষ্ট হয়ে যাবে। সে অর্থে আমরা জহিরুলকেও প্রথমে সতর্ক করে দিলাম যে যা এখানে সে বলতে এসছে সবই পুঙ্খানুপুঙ্খভাবে সে সত্যি বলবে। ওকে, চলুন প্রথমে আমরা জহিরুল আপনাকে যে প্রশ্নটি করতে চাই যে যা বলিব সত্য বলিব, তো যারা এখানে আসেন নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করবার জন্য তারা মূলত বিবেকের তাড়নাবোধ থেকে আসেন, এমন কি ঘটলো আপনার জীবনে যেটা আপনার বিবেককে জাগালো, এবং কোন কারণে আপনি আসলে যা বলিব সত্য বলিব তা আজকে কনফেস করতে এসেছেন?
আসলে মানুষ তার অপকর্ম যখন পর্যায়ক্রমে বাড়তে থাকে সে একটা সময় আর সে শিথিল অবস্থা থাকতে পারে না, সেখান থেকে বের হইতে চায়।
ওকে,
কি করলে শান্ত থাকবে মন, কি করলে শান্তি পাওয়া যাবে, এইগুলো খুঁজতে চায়। ওই শান্তির জন্যই এই ধরনের শেয়ার করা,
মানে
আমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমার বলা উচিত, আমি এই ভুলগুলো করছি।
আপনি তার মানে এখন শান্তি খুঁজছেন চারপাশে এবং আপনি নিস্তার পাচ্ছেন না আপনার এই অপরাধগুলো থেকে, তাই কি?
জি।
প্রিয় শ্রোতা, ওর বিবেক নিজে থেকে জেগেছে এবং আমরা দেখলাম যে তার বিবেকটি জাগ্রত করার ক্ষেত্রে কোন বিষয়টি কাজ করেছে। ওকে, আমরা এবার ঘটনার মূল পর্বে চলে যেতে চাই। আমরা অবশ্যই অপরাধ এবং অপরাধীর যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে শুরু করতে চাই। আপনি আপনার শৈশব থেকে শুরু করুন।
আমার যখন বয়স খুবই কম, যখন আমি বুঝি না তখন থেকে আর কি অপরাধের সঙ্গে আর কি জড়িত হয়ে যেতে থাকি। সে সময় বয়সটা ছিল আমার প্রায় 14 মতো, মানে তেমন কিছু বুঝি না আমি। তো পুরান ঢাকার মধ্যে আসলে খুব ছোটবেলা থেকে আর কি সবাই সিগারেটের অভ্যাসটা হয়ে আসছে, সিগারেট খাচ্ছিলাম আমি। ও পারের এক মহল্লার ছেলে দেখার পর আমার আইসে একটা চোর মারলো, বড় ছেলে দেখাশোনা সিগারেট টান তো আমি চুপ মারলো। এলাকার মধ্যে আমাদের জাগ্রত সংসদ নামে একটা ক্লাব আছে, সেটা এলাকা ভিত্তিক পঞ্চায়েতের মতো। আমি সেখানে মাসুম ভাইয়ের কাছে বিচার দিলাম, আমাদের খুব সুন্দর করে আর কি মিলিয়ে দিল। মিলানোর পর যখন আমার ক্লাব থেকে বের হলাম, বের হওয়ার সাথে সাথে আবার একটা চোর আর একটা ঘুষি দিয়ে দিল, এবং ও আমাকে একটা খুন বের করে বলতেছে যে বিচার দিবি তো হাত পা রক্ত কেটে দিবি বিচার। ভিতরে কেমন একটা ভয় আসে। যখন বাসায় আসলাম, বাসায় আসার পর তাকে অ্যাটাক করার দরকার ছিল এই ধরনের একটা মানসিকতার মধ্যে আবার এসে পড়লাম। প্রতিরোধ কেন করলাম না? আমার প্রতিরোধ করাই দরকার ছিল। তো প্রতিরোধ করতে হলে আমার তো আমি একা তো কিছু করতে পারবো না, আমার অবশ্যই কোনো না কোনো সঙ্গী সাথীর দরকার। তখন এলাকা ভিত্তিক কিছু ছোটখাটো আর কি সন্ত্রাসী গ্রুপ যারা থাকে,
এগুলোকে আপনি আগে থেকে জানতেন?
হ্যাঁ, আমরা চোখে দেখতেছি কিন্তু তাদের সাথে মিশতাম
না, মিশতেন না, রাইট।
তাদের সাথে জড়ালে আমি শক্তিশালী হব, এই মোমেন্টটা আমার ভিতর ছিল যে ওদের সাথে জড়ালে আমি এই ধরনের কাজ কাম গুলো সারতে পারবো।
জহির ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি আপনার বলার সুবিধার্থে। আপনি ঠিক বন্ধুদের সাথে যেভাবে কথা বলেন, আপনার যদি পুরান ঢাকায় ভাষা যদি আপনার নিজের ভাষা হয়ে থাকে, যেটা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি ঠিক সেই ভাষাতেই কথা বলেন, আমাদের শুনতে কোনো সমস্যা হবে না। আপনি রেডিওতে এসেছেন এই কারণে আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে, ব্যাপারটা এরকম না। আপনার যেটা ভাষা, আপনার যেটা লোকাল টোন, আপনি ঠিক সেভাবেই কথা বলতে পারেন, ঠিক আছে? তারপর
এখানে সাইনশাল আমার এক বন্ধু পাইলাম, লাবলু, ডালিম, রাজু সবাই, তাদের বলার পর তোর মাসিকে এই ব্যাপার, তুই কিছু কষ্ট নাই? না, কষ্ট নাই কে, কি কম সিগারেট খেয়েছে দিকে মারছে, মাসুম ভাই মিলে দিছে, তারপর আবার অ্যাটাক করছে, পুরবাই করছে, আমার মারার লেগে। আচ্ছা ঠিক আছে, যা এটা কিছু বলবো না, কিন্তু ভিতরে ভিতরে আমার একটা আক্রোশ প্রতিবারই বড় হইতেছে। একটা সময়তে আমি প্রচন্ড রকমের বন্ধু প্রিয় হয়ে গেলাম এবং বন্ধুরা আমার খুব ভালোবাসতে শুরু করলো। ওরা যা বলতেছে আমি তাই করতে পারতেছি, ওরা বলতেছে এই দোকানটা ভাঙতে হইব আমি ভাঙতেছি, ওরা বলতেছে এখানে এই কাজটা করতে হইব ওরা মারতে হইব, আমি উল্টি করতেছি। এই যে বন্ধু প্রিয় হওয়ার পিছনে যে আমার একটা সুপ্ত বাসনা আছে সেইটা আমি পূরণ করতে চাই, সেটা হলো ওই ছেলেকে আমি আঘাত করতে চাই। এক সময় সেটা আমি করি, ওইখান থেকে আমার অপরাধের যাত্রা শুরু।
কিভাবে করেন?
তার এলাকাতে যাই, যাওয়ার পর আরে ছেলে মেয়ে দিকে একটু সামনে হওয়ার পরে তার আমি সাথে সাথে স্টেপ
মানে
ও যেরকম খুর আমাকে দেখাইছিল ঠিক সেরকম খুর দিয়ে আমি তাকে আঘাত
করি। তার পিছনে আপনার সাথে কারা কারা ছিল?
আমার সাথে প্রায় 6 বন্ধু ছিল, সেখান থেকে মানে আমার প্রোটেক্ট দেওয়ার জন্য তার এখানে গেছে।
কিভাবে করলেন আলটিমেটলি আমি একটু জানতে চাচ্ছি, খুর দিয়ে তো আপনি এটা করলেন, করার পরে কি করলেন?
করার পর প্রতিক্রিয়া হলো যে আমি করতে পারছি, আমার কাজটা আমি সাকসেস করতে পারছি, এই জন্য মানে নিজের মধ্যে অফুরন্ত একটা আনন্দ আমি পেতে শুরু করলাম। তো আরো এর চেয়ে ভয়ঙ্কর কি কাজ আছে সেটার জন্য আবার নিজেকে তৈরি করা। তো যখন আর কি এলাকার মধ্যে আরো যে সিনিয়র ব্যাস ছিল তারা জানতে পারতেছে যে এক এক করে যে সুমনে এখানে এইভাবে আঘাত করছে কাটে, ওই যে সেলিমে সবাই আমাকে এক এক করে ডাকে দিয়েছে যে মারছো ভালো করছো, আচ্ছা ঠিক আছে সমস্যা হলে আমার জানাই, কিন্তু আমরা কিন্তু সবাই সন্ত্রাসী, কাজটা তোমার ঠিক হয়নি এই কথা কি বলতেছে না, শুধু আমার বাবাই বলছে।
বাবা কি বললো আপনাকে?
বাবা বললো যে যে কাজটা তুই করলি এটা মোটিভেটিভ হয়নি, আর ভবিষ্যতে এগুলো করিস না, তুই কেউ ক্ষতি করলে ওই ক্ষতিটা আবার দোকান দেওয়া পড়বে একদিন না দুদিন আগের পর। আচ্ছা ঠিক আছে আর করুন না, কিন্তু বাবাকে সান্ত্বনা দেওয়া আমি কিন্তু আর থেমে থাকিনি।
কয় ভাই বোন ছিলেন আপনার?
তখন আমরা দুই ভাই এক বোন ছিলাম।
আপনি সবার বড়?
না আমি সবার ছোট।
আমি সবার ছোট। আপনার বড় ভাইটা কি করতো?
আমার বড় ভাই সেই সময় স্যান্ডেল তৈরি করার কাজ করতো।
আর আপনার বাবা?
আমার বাবা পেশায় ডাক্তার ছিল।
পেশায় ডাক্তার? কি ধরনের ডাক্তার?
মুখ ডাক্তার।
খুবই ব্যাসের ডাক্তার ছিলেন। ওকে, আপনারা পুরান ঢাকার লোকাল?
আমার পুরান ঢাকার লোকাল।
ওকে ঠিক আছে, তারপর?
আচ্ছা ঠিক আছে আর করুন না, আমার বাবাকে সান্ত্বনা দেওয়ার পর আমি এখানে দেখা গেছি কি যে আমি বন্ধুদের ওর বন্ধুর বাসায় ওর বন্ধুর কারখানায় এভাবে রাত্রি যাপন গুলো শুরু হয়ে গেল, পাশাপাশি সিগারেট সিগারেট পড়ার ছোটখাটো আছে ড্রাগস এর সাথে জড়িত হয়ে।
ছোটখাটো ড্রাগস বলতে?
ছোটখাটো ড্রাগস বলতে মানে এটাকে বলে আমরা গাঁজা বলি আর কি।
গাঁজা? ওকে।
হ্যাঁ, সেটার মধ্যে অভ্যস্ত হয়ে যাই, এইভাবে আর কি চলতে থাকে আর অপরাধ প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকে। তো ওই আমাদের পাশের আর একটা এলাকা আছে নবাবপুর, এখানে অসামাজিক কার্যকলাপের মধ্যে যে সমস্ত আবাসিক হোটেলগুলো আছে সেখান থেকে আমরা মোটামুটি ভাবে বিশাল অঙ্কের একটা
চাঁদা,
হ্যাঁ চাঁদা আমরা নিতাম। ওই অর্থনীতির উপর ভিত্তি করে আমাদের গ্রুপের একটা চলা এবং আমাদের অন্যান্য যে সমস্ত কিছু আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমাদের সংগ্রহ করা।
যখন
পর্যায়ক্রমে এগুলো বাড়তে থাকলো এক সময় গিয়া তো বিশাল আকারে জড়াই গেছে, তো এলাকা ভিত্তি একটা গণ্ডগোল শুরু হইলো, মানে ওইটা একটা খন্ড আর কি, এটা না করলেই না তারপর কেমন জড়ায় যায়। মানে এখানে ওই সবে পড়া উপলক্ষ করে আমাদের পুরান ঢাকায় মোর্রা বোম পতাকা
জি
এগুলো ফুটানো হয়, তো সবাইপুরাতে পরেও অনেকে আবার সেগুলা ফুটায়
জি।
তো আমরা গেমস প্রিয় ছিলাম,
সেখানে
গেমস খুবই বেশি খেলতাম, এখানে এরকম মোটা একটা সবটা বোম পাশে ছিল, তো আমাদের কান আর কি এটা খুব ভয়ঙ্কর ভাবে আওয়াজ লাগছে। তো সাইনসা নামের যে বন্ধুটা আছে সে এটা কুইতেছে যে কে ফুটেলো, একজন বলতেছে ভাই সাজান ভাই ফুটেছে, সাজান কুই। তো আমাদের একটা রাজনৈতিক প্রভাব আছে, বড় ভাই আমাদের স্নেহ করতেছে আদর করতেছে, তো এই হিসাবে মানে সে যে ওইখানে স্থানীয় তাকে ওই শাহিন শাহ নামের যে আমার বন্ধু ছিল সে অ্যাটাক করলো, থাপড় দিয়ে দিচ্ছে থাপড় দেখো এখান থেকে আর কি শুরু হয়ে গেলো। তো আমরা এলাকার ভিতরেই ওই বাড়িতে বোম্পিং করা শুরু করি।
শাহিন শাহের বাড়িতে?
না,
তাহলে
শাহজাহানের বাড়িতে।
শাহজাহানের বাড়িতে? ওকে।
এই বোম্পিং এমন ভাবে ভয়ঙ্কর বোম্পিং হইল যে আমাদের স্টকে সবসময় 20-30টা হাত বোমা থাকতো, তো সেই সব বোমা গুলো আমি তাদের বাড়িতে আর কি মারলাম। আমরা 5-6 জন গেছি, যাওয়ার পর একটা পর একটা অ্যাটাক করা, এখানে একটা ছোট ছিল আহত হয়েছে, তো আমাদের নামে 3টা মামলা করা হয়েছে
ওই বাড়িতে। ওকে।
ভাঙচুর মামলা, বোম মামলা এবং লুণ্ঠন মামলা, নিচে একটা আপনার রাবারের দোকান ছিল কিন্তু আমরা এগুলো করিনি, আমাদের নামে মামলা করা হয়েছে। তো আমাদের আশ্রয় দেওয়ার জন্য তখন ওই সময়কার একটা ডিলার ছিল, উনি ইন্তেকাল করছেন, তো ওই বড় ভাই আমাদের সবাই জানলো যে কুইয়াসুত্তর হনে ভাই।
উনি কি আপনাদেরকে খোঁজ নিয়েছিল নাকি আপনারা গিয়ে ওনার কাছে শেল্টার চাইলেন?
আমরা পথে ঘাটে ঘুরতেছি বা আমরা এ ধরনের কাজ করে বেড়িতেছি সে জানতেছে, একসাথে হইতেছি না মুখোমুখি হইতেছি না, যখন একসাথে হইছি তখন একটা প্রস্তাব করছে আমাদের যে ক্লাবে যে ক্লাবে দেখা কর একটা ওই বোনে। তো আমাদের তখন মামলা কিন্তু চলমান, মানে অ্যারেস্ট হয়নি, মামলা হয়ে গেছে, যে কোনো সময় আমাদের অ্যারেস্ট করতে পারে। তো এখানে আমাদের লিডার 3টা মামলার সাথে সাথে বিল করে নিল কন্ট্রাক্টের মধ্যে অনেক টাকা খরচ করে প্রায়।
মানে আপনারা ওনার কাছে শেল্টার চাইলেন?
আমরা চাইনি, তার লোক লাগবে আমাদেরও আশ্রয় দরকার। মানে
কতজন ছিল আপনার গ্রুপে, কতজন ছিল টোটাল?
আমরা ছোট হিসাবে ছিলাম প্রায় 17 জনের মতো।
17 জন মিলে একটা গ্রুপ? আপনাদের গ্রুপের কোনো নাম ছিল
না? গ্রুপের কোনো নাম
নাম ছিল না। আপনাদের গ্রুপের লিডার কে ছিল?
আমরা আসলে সবাই, আমরা
সবাই লিডার, সবাই একসাথে। সবাই কি সমবয়সী ছিলেন নাকি বড় ছোট ছিল?
একটু বড় ছোট, 2-1 বছরের ছোট বড় ছিলেন।
আপনার তো জুনিয়র কেউ ছিল ওখানে?
হ্যাঁ অবশ্যই ছিল।
আপনার চেয়ে সিনিয়র ছিল?
আমার তো সিনিয়র ছিল।
ওকে, 17 জন ছিল, এর মধ্যে কেউ ম্যারিড ছিল?
আপনারা
ছয়জন মিলে এই মহামারী হত্যা করেছিলেন, আপনাদের মামলা হয়েছিল ছয়জনের নামে না তিনজনের নামে?
মামলা হয়েছিল অনেকের নামে, আমাদের সিনিয়র গ্রুপ, আমাদের গ্রুপ এবং
বেল
আমাদের হওয়ার পর পুলিশ আমাদের ধরে না, আমরা একের পর এক অপরাধ করতেছি, এলাকার মধ্যে যারা ছিল তারা যাতে আরো ভীতু হয়ে যায় তাদের সঙ্গে প্রকাশ্যে আমরা চলাফেরা করতেছি।
যে বাড়িটা আপনাদের এগেনস্টে মামলাটা করলো সেই বাড়ির কি অবস্থা হয়েছিল পরে? আর কোনো কিছু করেছিলেন আপনারা, কোনো অ্যাকশনে গিয়েছিলেন?
না, আমরা ওইখানে মানে আমরা যে আমাদের যে কিছু হয় নাই বা আমরা এখনো দণ্ডমান আছি এটি আর কি প্রকাশ করার জন্য আমাদের কিছু হয়নি বা কিছু করা যাবে না, আমাদের আমাদের নিশ্চিন্ন করা যাবে না, আমরা সেখানে বেল করার পরে সেখানে এসে দাঁড়াচ্ছি।
ওকে, এইটুকু প্রমাণ করাটাই আপনাদের জন্য যথেষ্ট ছিল তাই তো? ওকে, আপনি বলছিলেন যে আপনি একের পর এক অপরাধ করছিলেন সেই সময়তে, কি ধরনের অপরাধ করতেন? একটা তো চাঁদাবাজি ছিল, হ্যাঁ, এছাড়া কি ধরনের অপরাধ করতেন?
অপরাধ আপনাকে খুশি করা, আপনি একজন বড় ভাই, আপনি বলছেন যে ওইখানে একটা স্পোর্ট চলতেছে, আমাদের স্পোর্ট তো স্লো হয়ে গেছে, এখানে যদি স্পোর্ট চলে তাহলে আমরা তো অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছি, তো আপনার বলার সাথে সাথে আমরা ওই কাজটা করা।
স্পোর্ট চলতেছে মানে?
স্পোর্ট চলতেছে মানে সেখানে মাদকদ্রব্য একটা স্পোর্ট।
ওকে, মানে ওই স্পোর্টটাকে স্ম্যাশ করে দেয়?
হ্যাঁ। ওকে, স্টপ করতে পারলে আমরাও অর্থনৈতিকভাবে বেশি লাভবান।
আপনারাও মাদকদ্রব্য বিক্রি করতেন?
আমরা না, একটা সিনিয়র গ্রুপ সেটা করতো।
ওকে, ওদেরকে শেল্টার দিতেন?
আমরা হয়ে কাজ করতাম,
ওদের হয়ে কাজ করতেন।
হ্যাঁ।
ওকে, আর কি ধরনের অপরাধ?
এইটা আছে, তারপরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি আছে
ওই সময়। ওকে,
বিভিন্ন বাড়ি উঠেছে, বাড়ির ভিতরে চলে গেছি, সালাম দেওয়া হইতেছে, আমার সালামে 2 লক্ষ টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে।
কিভাবে রিয়াকশন করতে কথাগুলো শোনার পরে বাড়িওয়ালারা?
তাদের এমন পজিশনে আর কি যাওয়া হইতো, যেমন আপনার সামনে আমি আসছি এখানে পিস্তলটা রেখে আমি বলতেছি যে আমার 1 লক্ষ টাকা দরকার, বুঝছেন, এরকম একটা আচার ভঙ্গি রাখছি দেখানো, মানে আপনি যাতে কিছু বলতে না পারেন সেজন্য আমার এটাকে ওপেন করে।
প্রিয় শ্রোতা, একটা বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছিলাম প্রিয় শ্রোতা, এবং আজকে জহিরুলের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম যে জহিরুলের অপরাধের দিকে চলা কিভাবে। কিন্তু জহিরুল আজকে স্বীকার করতে এসছে এখানে যে আমি শান্তির পথে হাঁটতে চাই বা আমি শান্তি খুঁজতে চাই, যে পথ দিয়ে আমি অনেকখানি হেঁটে গেছি সেই পথ অনিশ্চিত ভবিষ্যতের পথ, এবং সেই পথ আমাকে এমন একটি জায়গাতে নিয়ে গেছে যে জায়গাটিতে মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। কিন্তু জহিরুল কি করেছে জীবনে এই পথ দিয়ে হেঁটে গিয়ে সেগুলো আমরা একের পর এক জানবো। এই পর্যায়ে আপনাদের সবাইকে এসএমএস পোলের মুখোমুখি করছি। জহিরুল যা স্বীকার করছে এখানে তা যদি আপনি বিলিভ করে থাকেন, যদি মনে করেন যে ওকে আরো কন্টিনিউ করতে দেওয়া উচিত তাহলে লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না ও যা বলছে সেটা মিথ্যা সেটাকে বিলিভ করা যায় না তাহলে লিখবেন নো। এসএমএস করার নিয়ম হচ্ছে মানে ভোট করার নিয়ম হচ্ছে আপনার সেলফোনে গিয়ে লিখুন এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে ঝটপট পাঠাতে হবে। প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Charge yourself.
FM 89.2
শুনছেন?
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
প্রিয়শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমার সঙ্গে রয়েছে আজকে জহির, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। জহির বা জহিরুল যাই বলি না কেন, অনেকে জহুরুলও বলে থাকে তাকে, তার অপ্রিয় সত্যের কাছে আমরা ফিরতে চাই। এবং একই সাথে এসএমএস পোল দিয়েছি আপনাদেরকে একটু আগে, সেই এসএমএস পোলের রেজাল্ট আমরা এই পার্টের কোন একটি জায়গায় আমরা জেনে নেব। এবং একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি লাখো মানুষের সামনে অকুণ্ঠ চিত্তে এই অর্থে বলতে চান যে আপনার মতো অপরাধ করে কেউ কখনো পার পায়নি, আপনি নিজেও পার পাননি, এবং আপনার মতো অপরাধী যেন কেউ কখনো সমাজে আর না হয়, তাহলে আসতে পারেন আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আমরা ফিরছি আবার জহিরুলের কাছে, এবং তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে জহিরুল, আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনি বলছিলেন যে আপনাদের বেইল হয়ে গেল, জামিন হয়ে গেল, তারপর
তারপর আমরা এলাকাতে ফিরে আসছি। ফিরে আসার পর যেখানে আমরা অ্যাটেক করছি সেখানে আমরা গোল করে দাঁড়ালাম, এবং আমাদের সত্যি পরিচয় দেওয়া হইল যে আমরা কিছুই হইনি, আমরা এমনই আছি। তারা কিছু বলেনি, কিন্তু ভিতরে ভিতরে তার একটা বিরাট ধরনের ক্ষতি করার ইচ্ছা ছিল তাদের, কিন্তু আমাদের কোনো কিছু করতে পারতেছে না। আমাদের যে লিডার ছিল খুবই স্ট্রং, এবং সব সমস্ত খবর খবর তার কাছে আইসা করত, খুবই ট্যালেন্টেড আমাদের লিডার ছিল। এখানে যে কেন্দ্রীয় যে নেতা আমাদের, তার নির্দেশে ওইখানে কিছু কাজ করি। তো এই যে এখানে কাজ করাগুলোর মধ্যে দিয়ে আমাদের যেমন আর আর কোনো হাটটা আট বড় হয়ে গেল, তো একের পর এক নতুন বন্ধু, একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে চলছে, নতুন নতুন বন্ধু সংগ্রহিত আছে, বিশাল বিশাল কাজের অফার গুলো পাইছে। আর ঢাকা শহরের সবগুলো প্রায় শিশু সন্ত্রাসী সাথীদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল, মানে কেউ কাউকে আমরা কখনো অ্যাভয়েড করতেছি না, সবাই সবাইকে আমরা সহযোগিতা করতেছি। এবং নতুন কোনো পার্সন যদি এখান থেকে উঠে আসে তাহলে সেখানেও আমরা সহযোগিতা করতেছি। তো এইভাবে চলতে থাকলো, চলতে চলতে যখন আমরা একটু হাই লেভেলে চলে গেলাম, আমাদের অর্থের যে একটা যোগান ছিল সেখানে একটু বড় রকম ধরনের অর্থনৈতিক যোগ হইতে থাকলো, আমাদের নিজস্ব একটা ব্যবসা হয়ে গেল। আমাদের হাতে ইন্ডিয়ানের যে তৈরি এগুলা এভেলেবেল থাকতো আমাদের, আমরা সরাসরি রাজশাহী থেকে ঢাকায় নিয়ে আসতাম।
কি সেটা?
পিস্তল, রিভলভার, বন্দুক, ওয়ান শুটার, যেগুলো আর কি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হয় সেগুলো আমরা এটা ব্যবসার মতো করে নিলাম। কোথাও যদি আঘাত করতে হয় তাহলে সাতটা আটটা অস্ত্র একই সাথে বের করা যায়, মানে এত অস্ত্র এত অল্প সময়ের মধ্যে বের করা যায় না, অনেকে অনেক
গ্রুপ আপনাদের কাছে এগুলো ছিল।
হ্যাঁ, আমরা ব্যবসা করার ক্ষেত্রে এগুলো আমাদের কাছে এভেলেবেল, এবং সমগ্র কথাবার্তা বলতাম, মানে আমরা যেমন একটা সরকারি ফুচি পর্যায়ে আছি এমন ভাবে চলতেছি, আমাদের টাকার কোনো
কিভাবে আসতো আমি একটু জানতে চাই, যে এই যে ফেন্সিডিল গুলো আপনারা নিয়ে আসতেন রাজশাহী থেকে ঢাকা, লং টাইম লাগতো আনতে, কিভাবে আনতেন আপনারা?
এগুলো আমরা প্রাইভেট যে লরি গুলো আছে, ট্রাকের যে একটু মিনি ট্রাক, সেগুলোর মধ্যে মানে নিচে আপনার ফেন্সিডিল, উপরে আম, তার উপরে খেয়াল, খুব সুন্দর করে প্যাকিং।
তো আমগুলো কি করতেন?
আমগুলো যা যা বাসা নিয়ে নিতাম।
যদি কখনো পুলিশ ধরা পড়তেন, সেক্ষেত্রে আপনাদের কি হতো? কখনো ধরা পড়েছেন?
না, এই পর্যন্ত কখনো আমরা
ধরা পড়েনি। বাট শেল্টার তো নিশ্চয়ই থাকতো, যদি পুলিশে ধরা পড়ে তাহলে আপনারা কি করবেন? ওই সময়টা যখন আপনারা ক্যারি করতেন তখন কি আপনাদের সঙ্গে অস্ত্র থাকতো?
আমরা না, আমরা শুধু রাজশাহীতে আমরা পরিবহনের মাধ্যমে আমরা সেখানে টাকাটা পাঠিয়ে দিতাম, সেখান থেকে ক্যাশ করতো, ওইখান থেকে সমস্ত কিছু ঢাকায় মুভিং করে দিত,
ওরাই পাঠিয়ে দিত।
হ্যাঁ, ওরাই পাঠিয়ে দিত, এবং আমাদের মোবাইল নাম্বার ওদের কাছে দেওয়া থাকতো, ট্রাক ড্রাইভার এবং যে এই ট্যাগ ক্যারি করে নিয়ে আসতো।
ট্রাক ড্রাইভার কি জানতো যে সেই জিনিসগুলো আনতো?
হ্যাঁ,
যদি ধরা পড়ে তাহলে কি হবে?
সে হয়তো এরকম ভাবে বলতে পারে যে ভাই, তো আমি আমের খাঁচি মনে করে নিচ্ছি, এটার ভিতরে কি আছে সেটা তো আর খোঁজ করে আমি দেখিনি ভিতরে কি আছে।
ওকে, যেহেতু আপনারা যেহেতু ধরা পড়েন নাই, আমি জানতে চাচ্ছিলাম যে কোনো শেল্টার ছিল কিনা, লাইক আপনারা যেই মালগুলো ওখান থেকে নিয়ে আসছেন এটা কত টাকার মাল হতে পারে আনুমানিক?
আমরা প্রথম শুরু করি আপনার 40,000 টাকার মধ্যে থেকে শুরু করি।
কত, সর্বোচ্চ কত টাকার জিনিস নিয়ে আসছেন আপনারা?
সর্বোচ্চ আমরা প্রায় 18 লক্ষ টাকার মতো জিনিস নিয়ে।
ধরুন এই 18 লক্ষ টাকা পুলিশের হাতে ধরা পড়ে গেল, সেক্ষেত্রে আপনারা এটাকে বের করবেন কিভাবে? বা এটার কোনো শেল্টার বা এটার কোনো ব্যাকআপ আপনাদের হাতে ছিল কিনা?
না, এটা কোনো ব্যাকআপ ছিল না।
মানে পুলিশে ধরলে পুলিশের কাছে সম্পূর্ণ?
হ্যাঁ, সম্পূর্ণ পুলিশের কাছে। আর আমাদের লিডার একটা কথা বলতো যে এই সাইনবোর্ডটারের বাচ্চারা সব খায় ভালা, সাইনবোর্ডটারের পথে না।
সাইনবোর্ড মানে?
সাইনবোর্ড বলতে যে আমাদের যে বাংলাদেশ একটা ব্যানার আছে, সেটা যাতে কোনো নামে না আসে বা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আর কি আমাদের একটা সতর্কতা থাকতো। এমনি যা ইচ্ছে তাই কর, মারা ঘুরায় আমি তোর সেল্টার দিব। আমি আমি বুঝলাম যে পুলিশ কি করতে পারে,
কিন্তু ওই ওই ব্যানারটা যেন ক্ষতিগ্রস্ত না হয়।
ব্যানারটা যাতে ক্ষতিগ্রস্ত।
প্রিয় শ্রোতা, আমরা যে মিউট শব্দটা এখানে ব্যবহার করেছি, যে ব্যানারটার কথা এখানে বলা হয়েছে, তা বাংলাদেশের অত্যন্ত রাজনীতি শক্তিশালী একটি দল, আমরা নাম উচ্চারণ করব না এখানে, এবং যে নেতার আন্ডারে সে কাজ করেছে সে নেতা অত্যন্ত শক্তিশালী নেতা, সেটাও আমরা এই অনুষ্ঠানে প্রকাশ করতে পারছি না, কারণ এটা ইনভেস্টিগেটিভ শো নয়, এবং এখানে যিনি এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছেন সেটা তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে। এগুলো টাইম মেশিনে চড়ে গিয়ে ওই সময় গিয়ে প্রুফ করাও ইজ রিয়েলি ডিফিকাল্ট, এবং এটাও একেবারেই মানে অসত্য নয় যে কোনো রাজনৈতিক নেতা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন না। আমরা দেখেছি বহুবার, বহুকালে এগুলো প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক নেতাদের আন্ডারে এই ধরনের জঘন্য কাজ, এর চেয়ে তো ভয়াবহ রকমের জঘন্য কাজ অনেক সময় সংগঠিত হয়ে থাকে। আমরা শুধু এটাই বলতে চেয়েছি এখানে যে মেসেজটা ও দেওয়ার চেষ্টা করলো যে হ্যাঁ তুমি করো, তুমি যত অপরাধ করো আমি তোমাকে শেল্টার দিব, কিন্তু আমি যে ব্যানারের আন্ডারে কাজ করি ওই ব্যানারটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ ওটাকে মানুষের সামনে সবসময় একেবারে কি বলা যেতে পারে ধোয়া তুলসীর পাতা যেটাকে আমরা বলি সেভাবে উপস্থাপন করতে হবে। হোয়াট এভার ইট ইজ, আমরা আসলে গল্পের এসেন্স নিতে চাই, কাউকে এখানে অ্যাকিউজ করতে চাই না, কারণ কাকে আমরা অ্যাকিউজ করবো? যিনি অ্যাকিউজ তিনি তো এখানে এসে স্বীকারোক্তি দিচ্ছেন, ঠিক আছে, এবং তার কথা হচ্ছে আমার মতো অপরাধী যেন সমাজে আর একটা জন্ম না হয়, সুতরাং আমরা তার জায়গাটিকে ফিরতে চাই। ওকে, এই ব্যবসাটা আপনারা করতেন এবং আপনারা অর্থ রোজগার করতেন, তারপর?
তো ক্রমান্বয়ে আমরা এই ফেন্সির সাথে আমার ব্রাউন সুগারের ব্যবসা শুরু করলাম রাজশাহী থেকে সরাসরি। তো ওইটা দেখা গেছে যে ফেন্সিতে ক্যারি করতে গেলে একটা রিক্সি অবশ্যই আছে, আর ব্রাউন সুগারের বেলায় ছোট্ট একটা প্যাকেজ এতটুকু স্কোয়ার, সেটা আপনার 8,000 টাকার মূল্যে কিনতে পারতেছি।
ব্রাউন সুগার মানে কি আপনি হিরোইনের কথা
বলছেন? কথা বলতেছি। তো ওইটা এই অল্প দামে কিনা এবং খুব উচ্চ মূল্যে বিক্রি করা, এই যে আমাদের মধ্যে অর্থ উপার্জন করার যে একটা প্রবণতা জাগায় দিছে সেটাকে ভালোভাবে পাইতে গিয়া আমরা কিন্তু ক্রমান্বয়ে ড্রাগসের সাথে জড়িত হয়ে গেছি। এমন ভাবে ড্রাগসের সাথে জড়িত হইতেছি যে আমি যদি প্রতিদিন আপনার 10,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা যদি উপার্জন করি সেক্ষেত্রে আবার সেটা ব্যয় হয়ে গেতেছে। এমন সময়ের মধ্যে আমাদের লিডার একটা সিদ্ধান্ত নিল যে যারা অ্যাডিক্টেড আছো তা আমাদের ব্যানারে নাস্তিক হবে। কিন্তু তখন আমরা আশ্রয়হীনতার হয়ে সবাইকে অস্বীকার করতে চাই যে না, আমরা ড্রাগস এর মধ্যে নাই, কিন্তু আমাদের শারীরিক ভঙ্গির মধ্যে মানুষ বুঝতে পারে যে আমরা ড্রাগস করতেছি অলরেডি। আমরা সব বন্ধুরাই আমরা ড্রাগস করতেছি। তো এখানে পাশাপাশি আমাদের ভুল বুঝাবুঝির কারণে আর কি আসলে সেই বড় ভাইয়ের কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না। বড় ভাইয়ের নাম আর কি উচ্চারণ করছে যে ফারুক কই, ফারুক কই এলো, সেটা গেল মাল লয়, এই কথাটা ফারুক ভাই পর্যন্ত চলে গেছে। কি কইছে ভাই? রণকে কইছে, রণকে কইছে কুই ভাই, ওই মোবাইল ঢুকছে ভাই, লগে এই সাইডে কি আছে? একটা পিস্তল আছে, একটা রিভলভার আছে, জমাটা লো। আর কি আছে? চাইনিজ পুরাল আছে ভাই, লো। বেড়ে গেল, বেড়ে গিয়া ফারুক ভাই দৌড়ছে আর মামুন ভাই সাথে সাথে মনে করেন তাকে অ্যাটাক করে দিচ্ছে। আর অবশ্যই আমার যদিও বড় ভাই খুব গুলো দিচ্ছে, হাতের আঙুল গুলা ছিটে পুরে লাফাই গেছে মাটিতে, এখান থেকে পিস্তল এবং বন্দুকের সাথে সাথে রিভল করে গুলি দিতে।
আমি ঠিক বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে খন্ড চিত্র শুনতে পারছি যে ঘটনাটা তুমি বলছেন সে ঘটনা কেন ঘটছে?
ঘটছে মানে ও অন্য এলাকার থেকে আইসা, তারও একটা রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু সে একটা প্রভাব খাড়াইতে চাইতেছে, যাকে নাম ধরে বলতেছে সে অবশ্যই একটু মুসমিয়া, সেই ক্ষেত্রে সে নামটা ব্যবহার করতেই সে এটা ব্যাধি করে ফেলেছে, ব্যাধির সাথে তার এটা ঐতিহ্য।
আচ্ছা, কোন একটা এলাকা থেকে সে এসেছে, এসে আপনাদের সংগঠনের কোন একজন সিনিয়র লিডারের নাম ধরে সে বলেছে, সে সিনিয়র লিডারের নাম ছিল কি ফারুক? আচ্ছা, যেই লোকটা এই নাম ধরে এই বিয়াদবিটা করেছে সে লোকটা কোথা থেকে এসছে?
সেটা আসছে পাশের এলাকার,
পাশের এলাকার। ওকে, এই এই ফারুক ভাইয়ের কানে এটা কিভাবে গেল?
এখানে তো আমরা সচরাচর হাঁটাচড়া করতেছি।
ওকে, তো আপনারা ফারুক ভাইয়ের হয়ে ওই লোকটাকে ধরেছেন, ধরে চাইনিজ কুড়াল দিয়ে তার হাতে কোপ মেরেছেন। ওকে, তারপর?
তারপর ওই ওর মাথায় গুলি করার পর তো এখানে শেষ।
মাথায় গুলিটা কি করেছিল?
মাথায় গুলি করছে আপনার ডালিম নামে যে বন্ধুটা আছে, তো ওইখানে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমরা মার্ডার মামলার মধ্যে জড়াই গেলাম। সেই মামলাটাও আমাদের রাজনৈতিক যে লিডার ছিল সেই লিডার এটা দেখি, একের পর এক অপকর্ম আমাদের মধ্যে আস্তে আস্তে আমরা শেল্টার পাইতেছি। আপনার মতো একটা লিডার আমাদের এমন উপকার করতেছে যা আমরা কখনোই কোনো সময় পাইনি, যার কারণে দেখতেছি যে যা করতেছি এটার কোনো শাস্তি নাই, এটারও পরিধি বাড়তেছে, বিশাল আকার ধারণ করতেছে। একের পর এক এলাকা আমাদের নিয়ন্ত্রণে এসে পড়তেছে এবং ওদের যদি কোনো অবৈধ ব্যবসা থাকে সেখান থেকে আমাদের একটা কর আসতেছে, এই ধরনের আর কি। ওই রণক হত্যাকাণ্ডের মধ্যে দিয়া
ছেলেটার নাম ছিল রণক,
রণক মারা গেল। রণক মারা যাওয়ার পর রনি নামের এক আমার পারিবারিক ভাবে তার সাথে আমরা আর কি খুবই এক সময় ছিলাম, সেই সময় আমি খুবই ছোট, কিন্তু আমার এখনো স্মরণ আছে যে আমি ওই বেলা থেকে তাদের সাথে আর কি পারিবারিক ভাবে একটা পরিচিতি। ও হঠাৎ করে কোথেকে এসে আমার বলতেছে যে ভাই কেমন আছেন, আপনি এখানে এই অবস্থায় কি ব্যাপার? আমি তো এরকম এক মার্ডার মামলায় ভিতরে গেছিলাম, বের করে আবার বেরিয়েছি, তো আমি তো কাজ করি। সে একজন রাজনৈতিক সিনিয়র লিডার, তো ব্যাপারটা কি ভাই রণক বাড়িতে মারছে, আর ফুল বাডাটা আমার দেন, আমি সব ঠিক দিয়ে দেবো, অনেক কিছু আছে ভাই আমার কাছে। তা আমি ব্যাপারটা না রিজার্ভ হয়ে গেলাম, এটা কি বুঝতেছে ও যার কথা কুইতেছে, ওই ব্যাপারে তো আমিও জড়িত ছিলাম, মনে হয় আমার যদি পরিচিতি হিসাবে বা অতীতের পরিচয় হিসাবে যদি আমার সেট করে লয়, কিন্তু ও যা করতে চায় ওইটা তো আমার শক্তি শেষ, তো একজনে বাঁচানোর সেটে আমার দশজন বাঁচানো জরুরি, কারণ দশজন আগে সেটা আমার অনেক আপন, সে আমার দুঃখে সুখে আসছিল, হুট করে আইছিল, পরিচিতি ছিল অতীতে কিন্তু তেমন গুরুত্ব কোনো পরিচিতি না। সেটার উপর ভিত্তি করে যখন আমরা জানাইলাম বড় ভাইয়ের তুমি কি চাও, ওই সিদ্ধান্ত তো আপনাদের কাছে, সঠিক ইনফরমেশনটা বলো, কই আছে? তো আমরা হাঁটতেছি রাস্তার মধ্যে দেখা হয়েছি যে ভাই কই যান, তো ওইখানে একটা আবাসিক হোটেল ছিল আমাদের দখলে দাঁড়িয়ে ছিল, আমরা উপরে বসে একটা ড্রাফ করতাম, ব্রাঞ্চ করছিলাম, তো সেখানে তার উপর নিয়ে গেলাম, উপরে বসে ও ব্রাঞ্চ উপর খায় না, শুধু সিগারেট খাইছে। আমি বললাম যে রনিবাই আপনি বসেন, ক্লাস নিচে নামে নিচে নেমে আমি ফোনটা দিলাম যে ভাই এখানে এই অবস্থা আছে, পরে একটা কাজ করো না এই জায়গাটার মধ্যে নিয়ে আসো। ওই জায়গাটার মধ্যে নিয়ে গেলাম আমরা, একটা মাঠ, পুরন ঢাকার খুবই সুপরিচিত মাঠ সেটা, ওই মাঠের মধ্যেই আপনার সেটা ঘটনা ঘটনা হইলো। সেটা ইনফরমেশন দেওয়ার পর আমি এখানে আর ছিলাম না, মানে আমার দায়িত্ব ছিল ইনফরমেশনটা দেওয়া, কিন্তু ওই ঘটনার মধ্যে আমি জড়িত না। ওই ব্যাপারটা রমজান মাসে
কি হয়েছিল
মাঠের
কি হয়েছিল কাকি?
আমাদের ব্যাচের পাঁচ ছয়জন ছিল, সিনিয়র ব্যাচের পাঁচ ছয়জন মতো ছিল, ও যখন বলছে মানে এখনো আমার কানের মধ্যে বাজে, আমার নাম উচ্চারণ করে পেয়েছি যে ভাই আমার বাঁচান, করতে পারিনি, আমি নিরুপায় আছিলাম, এখানে দশজন এখানে একজন, সে সময় যদি আমি তার সেভ করতে যাই তো আমার জীবনও বিপন্ন, আমি নিজের বাঁচতে পারবো, কারণ একদিকে রাস আমার জীবনে গ্রাস করবো, আরেকদিকে বাঁচার খুব ইচ্ছা। ওই ঘটনা ঘটার পর কেমন জানি নিজেকে অভিশপ্ত মনে হইল, তার জন্য ব্যানার থেকে সরে গেলাম, সরে গিয়া আমি আর বন্ধু রানা আমরা পানি গাছে শুরু করলাম, তো আমি যে অপরাধটা করছি সেটা কিন্তু আমার ছাড় না, প্রতিনিয়ত আমার তারই দিয়েছে। 2005 সালে আমি ড্রাগ ফ্রি হওয়ার জন্য আমি ট্রিটমেন্ট সেন্টারে যাই, মিনকুলে আসার পর আর কোনো কিছুর সাথে জড়াই না।
2005 সালে আপনি ড্রাগ সেন্টারে গেলেন, একটু জানি আপনি সে সময় কি কি ধরনের ড্রাগস নিতেন? ব্রাউন সুগার মানে হিরোইন নিতেন?
হ্যাঁ।
কি পরিমাণ নিতেন প্রতিদিন?
প্রতিদিন ধরেন প্রায় 5000 টাকার মতো লেগে গেছে।
কয়বার নিতেন দিনে?
এক বছর মধ্যে 1000-3000 টাকার ব্রাউন সুগার খাওয়া হতো।
ওকে, কয়বার নিতেন?
তিনবার। যত বেশি খাওয়া যেত তত বেশি ভালো।
কি ফিল হতো আপনার এটা খেলে?
ফিল হতো যে আমি, আমার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আমার কেউ নাই, আমি সুখী। তখন এরকম একটা ফিল হতো যে আমি যে কিছুক্ষণ আগে আমি আমার অপরাধ থেকে আমি খুব জোরে আমি কোথাও আর কি ছুটতে চাই, তো সেই ছোটাটা আর ড্যাস করার পরে আর সেটা থাকে।
তার মানে এই ফিলটা হতো যে আপনি একটা ভয়ানক রকমের খারাপ কাজ করেছেন এবং এই খারাপ কাজের চিন্তাটা আপনার মাথার মধ্যে প্রচুর পেইন দিচ্ছে আপনাকে, এবং এই পেইনটা থেকে আপনি দূরে থাকার জন্য আপনি এই ব্রাউন্সটা গটা নিয়েছেন, এবং এটা আপনাকে কিছুক্ষণের জন্য হলে রিলিফটা দিত, তারপরে আপনাকে আবার ওই জায়গাটা ফিরিয়ে নিয়ে যেত। যখন আপনি ব্রাউন্স গটা নিতেন সেই মোমেন্টে তো আপনার এই ফিলটা হতো, যখন আপনার এই নেশাটা চলে যেত তখন আপনার শরীরের মধ্যে কি কি ধরনের প্রবলেম?
অস্থিরতা কাজ করতো এবং কারো ভালো কথা ভালো লাগতো না, কেউ যদি ভালো কোনো পরামর্শ দিত যে এই জীবনটা ভালো না, এই জীবন ভালো না, আমি আমারটা ভালো বুঝি, তাই তোমার কোনো পরামর্শ দেওয়ার দরকার নাই, তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলি, মানে আপনার ভালো কথা আমার কাছে ভালো লাগতেছে না, কারণ আমার শারীরিকভাবে অস্থিরতা।
2005 সালে আপনার তখন বয়স কত আনুমানিক?
আমার বয়স তখন চলতেছে 27-28।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অতিথি, যিনি একটা সময় তার খুব কাছের একজন বন্ধু ছিলেন, তাকেও সেভ করতে পারেননি বিকজ তাকে ব্রাউন সুগার ক্রাশ করেছে, মানে হিরোইন ক্রাশ করেছে, এবং একই সাথে তার যে অপকর্মের যে বলয়, সেই অপকর্মের বলয়টা তাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে এটাকে বাঁচাতে হলে তার সবচেয়ে কাছের বা প্রিয় যে বন্ধুটি ছিল বা যাকে সে একসময় খুব ক্লোজ জানত সেই মানুষটিকে মেরে ফেলতে হবে। তার ভিতরে বিবেক বোধ কাজ করেছে এবং সে যখন মরে যাচ্ছিল সেই সময়টাতে জহুরুল বলে ডাক দিয়েছে, সে ভিতরে ভিতরে কষ্ট পেয়েছে কিন্তু তাকে সেভ করতে পারেনি। যে হাজারিটা আজকের এই অনুষ্ঠানে আপনারাও কিছুটা হলো আজ করতে পেরেছেন। আমরা বাকি যে অপরাধগুলো রয়েছে, আজকে ধীরে ধীরে অপরাধের বোঝা অনেক বাড়বে আমরা জানি, সে জায়গাগুলোতে আমরা ফিরে আসবো, তবে যেহেতু বিরতি ঘন্টা আমরা শুনতে পেয়েছি, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক 12:06 ফিরব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যাবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি SMS পোলের রেজাল্ট।
Yes, 64%. No, 23%. No comments, 13%.
কম্পিউটার বলছে প্রিয় শ্রোতা 23% হচ্ছে নো, 64% হচ্ছে ইয়েস, এবং 13% হচ্ছে নো কমেন্টস। তার মানে বুঝতেই পারছেন যে হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার যারা হচ্ছে হলো আজকে নো কমেন্টস বলেছে। আমরা ফিরে আসতে চাই ঠিক 12:06, ফিরে এসেই আমরা আবারও কন্টিনিউ করব জহিরুলের জীবনের অপ্রিয় সত্যগুলোকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Charge yourself.
FM 89.2.
Royal Tiger Dream presents
যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার গ্রিন প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি এবং আপনাদের জন্য আরো একটি অনুষ্ঠান নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমার টিম মেম্বাররা রয়েছে ওখানে এবং অনুষ্ঠানটির নাম হচ্ছে ডট বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস, যে প্লেসগুলোতে আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা শুনে থাকেন। আপনার বাড়ির পাশে একটা বট গাছ থেকে শুরু করে একটা অতি ভৌতিক ঘর থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, সেই সব জায়গাগুলোতে গিয়ে আমাদের দুইজন বন্ধু রেহান এবং সুমন তারা যাচ্ছে সেই সব জায়গাতে এবং সাথে থাকছে দুইজন বন্ধু। আমাদের লিসনার যারা এখানে আসতে চান তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ওখানে বসে আমরা সেই অনুষ্ঠানগুলো করছি যেগুলোকে আপনারা শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। এবং এই অনুষ্ঠানটি পুরো সপ্তাহব্যাপী একটি প্রক্রিয়া, সারা সপ্তাহ ধরে আমরা এই কাজগুলো করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডর নিয়ে বা ভয় নিয়ে একেবারে বাংলাদেশে প্রথম আন করা একটি অনুষ্ঠান, একেবারে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা শুনবেন আশা করছি এবং প্রত্যাশা করছি। যাহা বলিব সত্য বলিব কিংবা হ্যালোইন 9-2-0 যতটা ভালোবেসেছেন এই নতুন অনুষ্ঠানের সাথেও আপনারা থাকবেন, ততটুকুই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাবো। আজকে জহুরুল আমাদের সঙ্গে রয়েছে, তার জীবনের অপ্রিয় সত্য প্রকাশ করবার জন্য সে এসেছে পুরান ঢাকা থেকে এবং পুরান ঢাকার হয়তোবা তাকে অনেকেই চিনবেন। সে যে একটা কমিউনিটির সাথে বসবাস করত, বিশেষ করে তার যে কমিউনিটি সন্ত্রাসী গ্রুপ যারা ছিল তাদের হয়তোবা অনেকেই আজকে তাকে শুনে চিনতে পারেন এবং একই সাথে যারা তাকে চিনেন না তাদেরকে আমরা নতুন করে চেনাতে চাই। এই অর্থে যে জহুরুল যে জীবনযাপন করছে সেই জীবনযাপন যদি আপনি বেছে নিতে না চান তাহলে আপনি পুরান ঢাকাতেই বসবাস করুন, আর যেখানেই বসবাস করুন না কেন জহুরুলের পথে আপনারা হাঁটবেন না। ওকে প্রিয় শ্রোতা, আমরা জহুরুলের কাছে আবারও ফিরে যাচ্ছি আর তাকে নিয়ে কোনো কথা বা তাকে নিয়ে কোনো এনকোয়ারি বা তার সাথে যোগাযোগ করার যে কোনো বিষয়ে আপনি কোনো তথ্য জানতে চাইলে আপনি চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এখানে গিয়ে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন, সেই পেজে গিয়ে আপনি জহুরুল সম্পর্কে যাবতীয় তথ্যাবলি পাবেন। জহুরুল, আমরা আবারও ফিরছি, আমরা 2005 সালে ছিলাম। পুনর্বাসন কেন্দ্র বা যাই বলি না কেন সেখান থেকে তাকে একটু হলেও সুস্থ করে নিয়ে আসা হয়েছে, যে সেই সময়টাতে সে ব্রাউন সুগার নিত। এই জায়গাটি থেকে আমরা একটু ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছি 1997, অর্থাৎ 1997 সালে তার জীবনের আরো একটি স্মরণীয় ঘটনা। জি বলুন।
সেখানে বান্দুগুলি সোহেল, আমাদের পুরন ঢাকায় বান্দুগুলি নামে একটা কাজী আব্দুল হামিদ লেন একটা গলি আছে, তো সেখানে একটা সন্ত্রাসী গ্রুপ আছে, সেটা আমাদের সিনিয়র লেভেল। এখন আমি বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পর তার দোকানের মধ্যে স্মোক করার জন্য আর কি দাঁড়াইছি, যেটা সিগারেট ধরাইছি, এর মধ্যে তাদের সাথে প্রচন্ড রকমের ঠান্ডা। সেই সময় তারা গ্রুপ প্রায় 16-17 জন লোক এইভাবে সারিবদ্ধ ভাবে আসতো। আসার পর আমি পিছন থেকে তাদের দেখার পর আমি আস্তে আস্তে হাঁটা একটু বাড়াই দিলাম, যে এই মুহূর্তে মনে হয় আমার একটা অ্যাটাক হইব।
কেন আপনাকে অ্যাটাক করবে?
কারণ আমি প্রতিপক্ষ ছিলাম এবং তাদের মানে এখানে যে প্রভাব যে একটা বিস্তার আছে সেটাকে বিস্তার করার জন্য একবার শক্তিশালী আমার নিজের করার জন্য যে একটা প্রভাব বিস্তার ঘটে, গোলাগুলি হয় বা মার্টার হয় বা হাত পা কাটা হয়, চোখ উপড়ানো হয়, কাউকে পঙ্গুত্ব করানো হয়, শুধুমাত্র প্রভাবের জন্য,
শুধু ওই গ্রুপের প্রভাব বিস্তার করার জন্য। ওকে, এবং তাদের আপনারা প্রতিপক্ষ ছিলেন বান্দরগলি, তাই তো?
কাজী আব্দুল হামিদ,
কাজী আব্দুল হামিদ লেন। ওকে,
তো দেখার সাথে সাথে যখন প্রথম ফায়ারিং টাওয়ার ছিলাম তখন আমার পা, বাম পা কেমন জানি অনেক ভার হয়ে গেছে, যেমন এই পাটাকে নিচ থেকে কি টেনে ধরে রাখছে, অনেক ভার হয়ে গেছে।
মানে গুলিটাকে আপনাকে করেছে?
হ্যাঁ।
ওকে,
প্রথম আমার এই বাম পায়ে গুলিটা লাগছে, সামনে যে পারবো সেই কোনো পরিস্থিতি নেই, আমি কুকুর হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে কানের মধ্যে ঠাসঠুস ঠাসঠুস শব্দ পেতেছি, কিন্তু আমার যে আঘাত হইতেছে সেই আঘাতটা আমি বুঝতেছি না, আমার কেমন মনে হইতেছে আমি কোথায় জানি হারাই গেতেছি, প্রচন্ড রকমের ঘুম পাইতেছি, এখন মরে গেতেছি আমার কাছে এমন মনে হইতেছে। তখন আমি ফিল করছি যে আমি মারা গেতেছি, আমার এখন এই মুহূর্তে আমার মাকে দেখছে, তো আমার পাক মায়ের গাইছে হাসপাতালে।
আপনি জ্ঞান হারিয়ে ফেললেন তারপরে, তাই তো?
আমি অনুভব করতেছি যে আমার প্রচন্ড রকমের মানে 6-7 গর্ত হয়ে গেছে সেইখান দিয়ে আপনার ব্লিডিং হইতেছে প্রচন্ড রকমের, এখানে যা
কোনো রকম শাউট আউট করতে পারছিলেন না তখন
কিছু না, আমি মা আমার মায়ের দেখতে এই শব্দগুলো তখন মনে আসছে। সিএনজি বইটা ঢাকা মেডিকেল নেওয়া হলো, সেখানে খুবই মর্মান্তিক অবস্থা ছিল যে 5 টাকার জন্য আমাকে রিসিভ করা হয়েছে না। রিসিপশনের টিকিট না নিলে আপনাকে রোগী যদি মারাও যায় সেটা তার দায়ী না, কারণ টিকিট নেওয়া হয়নি। তো সেখানে একজন ডাক্তার, ডাক্তার নিজ থেকে আপনাকে হয়ে করে দেওয়ার পর সেখানে 3 মাসের অধিক সময় ছিলাম। আমার মা
অনেক কষ্ট
সবাই চালাইছে, মানে এগুলো ভাড়া খাটাইতো। 5টা এমব্রয়ডারি মেশিন ছিল, 5টা সেলাই মেশিন ছিল, পুরানো বাঁচিতে গিয়া সেগুলো বিক্রি হয়ে গেছে। তারপর শেষমেশ সার দিচ্ছে জায়গার মধ্যে, তখন আপনার প্রচুর রকমের বন্যা, যে জায়গা কিনা হয়েছে যে দাম দিয়া সেই দামের থেকে আরো 20,000 টাকা কম দামে বিক্রি করা হয়েছে। আমি এমন সমস্ত কাজে জড়া গেছি যে আমার আমার জন্য আমার ফ্যামিলি অনেকের কাছে অপদস্থ হয়েছে। আমার বাবা
সহজে মুখলে চলতে পারি না, তোর লেগা কি সন্তান হইলি?
অনেক কষ্ট লাগে, কারণ আমি ভালো বাবার ভালো সন্তান হইতে পারিনি।
আপনি কি জন্য একটা দেখানোর কথা বলছিলেন আমাকে, আপনার গুলি চিহ্নগুলো কি আপনার শরীরে আছে?
হ্যাঁ, স্পষ্ট ভাবে আছে।
ওকে, আমি কি একটু দেখতে পারি?
এখানে আছে, এখানে আছে, আমার 2 পায়ে আছে।
কটা গুলি লেগেছিল আপনার শরীরে?
1টা গুলি।
তার মধ্যে বুকের পাঁজরের নিচে 2টো। প্রিয় শ্রোতা, আমি যে চিত্রটা এখন দেখেছি এটা একজন সাধারণ মানুষের বুক নাড়িয়ে দেবে। গুলির চিহ্ন কিভাবে ও শরীরে বসে আছে এখনো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। এবং আপনার বয়স এখন কত?
34।
34 ইয়ার্সে এই মানুষটি উপলব্ধি করেছে তার জীবনটা স্ম্যাশ হয়ে গেছে। 34 ইজ এ গোল্ডেন এজ। এবং তার বাবার কথা বলে সে এখন কাঁদছে যে তুই আমার কি ধরনের সন্তান হলি যে তোর কথা সমাজের কাছে মুখ দেখাতে পারি না তোর নাম নিলে। 34 ইয়ার্সের আপনার যদি জীবনে কোনোদিন এই ধরনের উপলব্ধি হয়, এই ধরনের মানুষরা কতটা পরাজিত হয় নিজের জায়গাটিতে, আমি ওর সামনাসামনি বসে আজকে ওকে দেখছি। আমি জানি না, আমার আমি অনেক সৌভাগ্যবান মনে করি নিজেকে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে যে এরকম একটা রেডিও শো করার আমার সুযোগ হয়েছে, যে আমি অন্তত এই 34 ইয়ার্সের জহুরুল হককে তাদের সামনে দিয়ে বলতে পারবো যে তোমরা কখনো এরকম হইও না। যারাই ছবিটি দেখতে চান একটু দেখুন ও কোন জায়গাটা থেকে বেঁচে এসেছে, এবং বেঁচে এসে ও ভালো নেই, এবং ওর শরীরে 8টা গুলির চিহ্ন। আমরা পুরো সমস্ত জায়গাটা দেখাতে পারবো না, শুধু বুকের নিচে এবং পাঁজরে যে গুলির 2টো ক্ষত এখনো আছে, কতটা ভয়াবহ এবং দুর্ধর্ষ আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে এই এই ক্ষত ওর মনের ক্ষতটা আসলে কিছুই না। তারপর আপনারা দেখুন এবং সচেতন হন। আমরা বলতে চাই না যে এই সমাজে আর একটা জহুরুল জন্ম হোক যেখানে একটা সিগারেটের খাওয়া নিয়ে মনোমালিন্য নিয়ে একজন জহুরুলের জীবন স্ম্যাশ হয়ে যেতে পারে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে দেখেছি যে অপরাধী যেভাবে জন্ম হয়, আমরা এই ছবিটা দিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গেলে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন, এবং সেই পেজের লিঙ্কে গিয়ে আপনি জহুরুলের এই ক্ষতর ছবিটা আপনারা দেখতে পাবেন। আপনারা চলে আসুন এই পেজটিতে এবং লাইক দিয়ে হয়ে যান মেম্বার। ওকে জহুরুল, আপনি 1997 গিয়েছিলেন, আপনার সেখানকার কথা আপনি বললেন, আপনি কি এবার 2005 থেকে শুরু করতে চান? জি প্লিজ।
2005 ডিসেম্বরের 10 তারিখে আমি এক ট্রিটমেন্ট সেন্টারে যাই। তো সেইখান থেকে 3 মাস অতিক্রম করার পর আবার আমি বাস্তবতায় আসি। সেখানে ড্রাগসকে কীভাবে প্রতিহত করা যায়, কীভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়গুলো আমি সচেতন করে। তো সেখানে থেকে আসার পর আমি সমাজের মধ্যে কোনো কাজ পাই না, কোনো ধরনের কারো সহযোগিতা পাই না, কারণ সন্ত্রাসী ছিলাম, তার পাশাপাশি আবার ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম। এই জন্য মানুষের কাছে একটা করুণা মানুষ করে ভিখারিকে, সেই অবস্থানেও আমি নাই, এমন একটা অবস্থানে চলে গেছে। আমার মা খুব অসুস্থ হয়ে দাঁড়ায়, আমি রিক্সা থামানোর জন্য আর কি সিদ্ধান্ত নিই। আমি কিন্তু এডমিশনে একজন ভালো এক্সপার্ট, আমার মেটাল ওয়ার্কশপ আছে এখন। তো সেখান থেকে আমি কোনো কাজ উপাইতেছি না,
কেউ আপনাকে কোনো কাজ দিচ্ছে না।
আমি ট্রিটমেন্ট করে আসছি, তো মানুষ জানে যে যারা অ্যাডিক্ট পারসন তারা কখনোই ভালো হয় না, কখনো না কখনো আবার তাকে ড্রাগস কাছে ফিরে যেতে হয়। এটা সমাজের সাধারণ মানুষ বিশ্বাস করে,
কিন্তু
যারা প্রোগ্রাম বিশ্বাস করে যারা এনএ প্রোগ্রাম বিশ্বাস করে তারা যেতে পারে না। ত্রিশ কাতালানোর যে সিদ্ধান্ত নিলাম, যেদিন ইসলামই নিয়েছি মা অসুস্থ দাঁড়াইতে পারে না ঠিক মতো, তো সেখান থেকে আমি মায়ের খুব সযত্নে রিক্সা করে নিয়ে সেই রিক্সা আমার মাজনের কাছে নিয়ে গেছি যে ভাই আমার মা খুবই অসুস্থ, আমি তারপর আমি আপনার কাছে নিয়েছি। বলছেন যে কে আছে? আমি বলছি আমার মা আছে। না তোমার মা রিলিয়া হবে যাও রিক্সা দেবো। তো সেইখানে রিক্সাটা সেদিনই খোয়া গেছে। র্যাবের পরিচয় দিলাম, আমি র্যাবের অফিসার, আমাকে চিনিস? এখান থেকে কাগজটা নিয়ে কিন্তু ভাই যেতে পারুন না, মায়ের নিষেধ আছে। দ্বিতীয়বার যখন আমার গালি গালা শুরু করলো তখন আমি মনে করলাম যে আমার মা ওর নির্যাতন বল,
খুবই
ন্যারো জায়গায় চলে যায় যেখান থেকে মানুষ মানুষকে কখনো বিশ্বাস করতে পারে না। ইয়ের কাছে লয়ে যায়, তারপর দিন সকালে কৃষ্ণ মহাজনের কাছে লয়ে যাওয়ার পর উনি এক হেল্পার আমার কয় সে কই বিশ্বাস কিন্তু ভাই বিশ্বাস করেন ভাই আমার দ্বারা এটি হয়নি। আমার ভাই মন এক ঠাই সচ্চন দিল, আমি চোরাতের উপায় খেয়ে নিই ভাই, খুবই কষ্ট লাগছে কিন্তু যে আমি ঢাকা শহরের কে না আমার চিনে মোটামুটি ভাবে সবারই কাছে প্রিয় ছোট ভাইয়া ছিল, আজকে আমি এরকম একটা জায়গায় ভাবতে কষ্ট লাগছে। তারপরও কোনো চেঞ্জিং মুভমেন্ট আনিনি যে আমার ড্রাগ অ্যাডিক্ট জীবনে আমার ফিরে যেতে হয়। যদি চেঞ্জিং মুভমেন্ট আনতাম যে আমি এরকম একটা বিশাল গোত্রের সাথে ছিলাম, আজকে আমি এরকম অবহেলিত হইতেছি, এরকম কোনো মুভমেন্ট আমার ভিতরে আসতো তাহলে আমার আবার অ্যাডিকশনের মধ্যে চলে যেতে হইতো। এই ক্ষেত্রটা ব্যবহার করিয়া আমি আমার অবস্থানকে শান্ত রাখছি। তো এমন করুন অবস্থা এখন কি করি? এক লোক আমার বলতেছে যে রিক্সাটা কইতে আড়াইছে কত ভাই? এই জায়গাটা আড়াইছে, যদি পাওয়া যায় লাইসেন্স সহ যদি পাওয়া যায় তাহলে 5,000 টাকা লাগতো, আর লাইসেন্স ছাড়া যদি একবার রিক্সা লয়ে যায়গা তাহলে তোমার 18,000 টাকা লাগবে। সেখানে ভাই আমার মায়ের ওষুধ কেনার জন্য ভিটিকা নেই আমার, কিন্তু একটা জরিমানে পড়ে গেছে আমার কাল অনেক
কষ্ট লাগে কি আমি ওর মা আমার বাবা আমার জন্য যা করছে আমি কিছুই করতে পারি নাই, সব খোয়া দিচ্ছে, অর্থ সম্মান
মানসিক সবকিছু শেষ করে দিছে শুধু একমাত্র আমার জন্য। তো নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছি না বাবার কোনো আদর স্নেহ না মায়ের প্রকৃত রকম ভালোবাসা, খুব কষ্ট হয়েছে। তাহলে কি মর্জি আমি যে কাজ এক্সপার্ট সেই কাজের একটা অফার আসলো যে তোমরা একটা লেগমিস্ত্রি বিজ, তো আমার বন্ধু সলুক আচরণ ওর সাথে, ওর নাম ফারুক, আমরা আমি একই সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি কিন্তু আমাদের লাইন ছিল একটা ওদের লাইন ছিল একটা। আমি কী কাটবি? কয়েক কিছু মাল আছে ভিতরে গুণা কাটবো। আমি দিঘি হয়তো দেখলাম আমি রেডি কি কোনো কাম নেই প্রবঙ্গ কাম যা পায় বাটালি সানায় যেটা দেয় আর কি মালটা কাটানো হইব। মাল কাটলাম, মাল কাটানোর পর আবার অত্যন্ত খুশি হয়ে গেলো যে তুই এই কাজ জানো জানতে জানতাম না, আমি আসলে কাজও করতাম আবার এদিকেও মাঝখানে আবার সময় দিতাম দুটাই। তো কাজ কোন সময় করতে কাজ ফাঁকে ফাঁকে করতাম, মানে কাজ যখন আমি করতাম তখন টোটালি আমি সন্ত্রাসী কার্যকলাপ থেকে বাইরে, সন্ত্রাসী কার্যকলাপ যখন হইতো তখন আবার কাজ স্টপ, মানে মাঝখানে 2-3 মাস কাজ, 2-3 মাস সন্ত্রাসী কার্যকলাপ, আবার আত্মগোপন, আবার কোনো কিছু একটা বড় ধরনের ঘটনা, এরকম ভিতরে যে একটা আমার কাজ শেখানো হয়েছে। তো আমি ওই রিয়াদ সেন্টার থেকে বেরোনোর পর এই একটা রিক্সা চুরির ঘটনা, তারপর এক মহাজনের কাছে লাগলাম, ওইখান থেকে এই আসাম মেটাল নামে একটা ওয়ার্কশপ শুরু হইব। তখন আমার প্রস্তাব করলো যে শুনছি তুমি ভালো মিস্ত্রি, আমার একটা লেদ আছে ডালাই করে দেখো যে কিছু করা যায় কিনা। দেখলাম হ্যাঁ ঠিক আছে, তো এইদিকে বিদ্যুৎ রং দুম নষ্ট করে ফেলে ওইটা উঠালেই বা ক্যাশ গুঁড়ো সিদ্ধ দিয়া ধুইয়া সুন্দর করে আলাইবা, তুই একটা মেশিন দিয়ে আমার যাত্রা শুরু। এইখানে আমার একজন উস্তাদ মতো আছে শরীফ ভাই, সে আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছে। তো ওই কারখানাটার মধ্যে আমি এক নিয়মে একই ভাবে প্রায় লং একটা জার্নি করলাম পাঁচ বছর।
ওকে,
পাঁচ বছর জার্নি করার মধ্যে দিয়া এখানে আমার বিশাল ধরনের একটা অর্জন এসে পড়লো। আর মহাজন এতটাই বিশ্বাস করত যে রাত্রে শুধু আমি হিসাব দিতাম, আর সেখানে আমি কোনো প্রকার কোনো অসৎতা করিনি কখনো। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় অনেক অসৎ কর্ম করে গেছে, তার সাথে মহাজন আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলত যে দেখো আমারে ধ্বংস করার জন্য অনেকে অনেক কিছু করছে, কিন্তু আমি আমার জায়গায় ঠিকই আছি। তো তোমার যদি দুই টাকা লাগে তুমি আমার কাছে চাইনি, কোনো শুনে তোমার না জিজ্ঞাসা আর কোনো টাকা লিও না, এই একটা সতর্কবাণী ছিল। যথেষ্ট বিশ্বাস করত আমার ওয়ার্কশপ টোটালি মেনটেন করা, বিক্রি কিনি ওইখানে লেগের টোটালি ম্যানেজমেন্ট যেটাকে বলে আপনার টোটাল, আমি এটা আবার করতেছি, কোন মাল বিক্রি হইতেছে মেমো করতেছি, আবার লেদে কাজ করতেছি, সম্পূর্ণ আর কি দেখা আমার মধ্যে চলতেছে। এক সকালে আসি, দুপুর ভাত খেতে যাই, ভাত খাওয়া আসার পর রাত সন্ধ্যা দিকে নাস্তা খাই, রাত 11:30 কোনো অর্ডার দেখা এখান থেকে বের হই, এভাবে চলতে থাকে। এর মাঝখানে একটা মেয়ের সাথে আর কি ফোনো কন্টাক্টে আমার সাথে সম্পর্ক হয়, প্রায় 7 মাস যাবৎ আমি তাকে দেখিনি। না দেখার ফলে ও একটা এমন একটা বিশ্বাসে জড়ায় গেছে যে আপনি এত সুন্দর কথা বলতে পারেন, মানুষকে ভালো পরামর্শ দিতে পারেন, আপনি অবশ্যই আপনি দেখতেও খারাপ হবেন না, আপনি আসেন আমার সাথে দেখা করবেন। তাদের বাড়ি হলো বসিলা বাসপুর, আর পুরান ঢাকাও তাদের তার বড় এক বোনের বিয়ে হয়েছে, সেই বাসন গেছিল। তো দীর্ঘ সময় কথা বলার মধ্যে দিয়ে একজন আরেকজনকে আর কি ভালো লাগা তৈরি হয়, সেখানে চলতে থাকে মধ্যে আমি আর সমাজে। খুব সুন্দর একটা লাইফ আমার কাটতেছে। এমন সময় ওইখান থেকে মেয়ের ওইখান থেকে একটা প্রস্তাব আসলো যে দেখো এভাবে ঘোরাফেরা ঠিক না, তুমি একটা কাজ করো, বিয়ে শুধু ঘুরে ফেলো ভালো হবে, লোক কিছু বলতে পারবো না, এবার তুমি আসো তোমায় কিছু বলা যায় না, তুমি অন্যরকম ছিলে। আর প্রথম যেদিনকে আমার পরিচয়টা ঘটে পুরন ঢাকা মাসুদের আব্বা, মানে তাকে আমি দুলাভাই বলতাম, আমার ওই যার সাথে আমার সাথে রিলেশন ছিল তার দুলাভাই, তো মাসুদের আব্বা জিজ্ঞেস করছে যে তুমি কি করতাম, কি আগে আমি কিছুই করতাম না, আগে আমি সন্ত্রাসী ছিলাম, অস্ত্রবাদ ছিলাম, আমার এলাকায় যদি আপনি ইনকোয়ারি করেন তো আপনি আমার এই পরিচয়টাই পাইবেন, এইটা কি বলতেছো? আমি হ্যাঁ আমি সত্যটাই বলে দিলাম, আমি আপনার কাছে বলতেছি যে আমি খুব ভালো ছিলাম, আমার বাবার পরিচয় এই আছে, আমার বাবার পরিচয় বাবার জায়গায় আছে, কিন্তু আমি আমার বাবার পরিচয়টা নষ্ট করে ফেলেছি। আমার বাবা একজন ডাক্তার, যথেষ্ট মান সম্মান আছে, আমি এখান থেকে কোনো কিছুই কোনো আপনার কাছে গোপন করিনি। তো সিদ্ধুলভাই বললো যে তোমার প্রথম কথাটা আমার কাছে খুব ভালো লাগছে যে তুমি সত্য বলতে পারছো। তো বিয়ের পুরোপুরি একটা আমরা আয়োজন নিয়ে নিলাম এবং সিদ্ধান্ত নেওয়া হইলো যে আমরা এই দেবো আর এই নেবো, গার্জেন গার্জেন বসি। এর মধ্যে বাবা মারা গেল, মানে আমাদের ডেট আর মাত্র 17 দিন বাকি আছে, বাবা হঠাৎ স্টপ করে মারা গেছে। মা বলতেছে যে বিয়া স্টপ কর, আমি তো কিছু বুঝি না ভাই, সামাজিক অনেক রীতিনীতি আমি জানি না, কারণ সমাজের ভালো সমাজের সাথে মিশি না, যার কারণে আমার মধ্যে এইগুলো নাই, স্টপ করুন কে, মুরব্বী মারা গেলে 18 মাস পর্যন্ত বিয়ে শাদী দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি শানুর লোকের কথা বলে দিই, শানুর লোকে আমি কথা বললাম, শানু তো আর ধরনের একটা কথা বলে দিয়েছে, ওই তারিখের মধ্যে যদি বিয়ে না হয় তাহলে আমি কোনদিন আর বিয়ে বসব না। ওই মায়ের এক সিদ্ধান্ত আর এখানে প্রিয়জনের এক সিদ্ধান্ত, আমি নিজে সিদ্ধান্তহীনতায় ভুগছি। এক সময় আমার মায়ের চিঠি পড়ে গেছে যে না তুই যদি এই বিয়ে করস আমার মাই হয়ে যাবো না, আমি তোর বিয়ে ঠিক কর। ওরা কইছে গার্জিয়ান ছাড়া কোনো বিয়ে নেই, আমার পরিস্থিতিটা করি কিন্তু হওয়ার কারণ হলো যে আমি স্টার্টিং অবস্থার থেকে তোদের অবাধ্য ছিলাম, সন্ত্রাসী কার্যকলাপ করছি আর নেশাগ্রস্ত ছিলাম, অ্যাডিকশন জড়ায় ছিলাম। 4-5 বছর একটা ওভারকাম করার পর মানুষ অনেক ভালো কিছু দেখাতে পারে না, আমি মনে হয়েছে এটা যে অনেক ভালো ভালো লোক 7-8-10 বছর অ্যাডিকশন ফ্রি থাকার পরও আবার অ্যাডিকশনে জড়ায়,
যেটা আপনার শ্বশুর পক্ষ থেকে মনে করেছে, সুতরাং সেই জন্যই তারা গার্ডিয়ানকে চেয়েছে। এবং একসাথে আপনার ফ্যামিলিরও এটা একটা ব্যাপার ছিল যে আপনাকে কেয়ারটা বা আপনাকে ভ্যালু দেওয়ার ব্যাপারে তারা অতটা বিশ্বাসতন ছিল না। যাই হোক, তারপর
হ্যাঁ এইরকম হইতে পারে, কিন্তু আমি দেখছি যে আমার মায়ের জিতেছিল 18 মাস পরেই তুই বিয়ে করবি, আমারটা মানতে হইব, যদি আমারটা না মানুষ তাহলে আমি সেটা সেখানে আমি যাবো না।
ওকে,
তো ওই মেয়ে বিদে চলে গেল, সে আর বাংলাদেশ আসলো না, বিশাল একটা গ্যাপ।
ওই কি আপনার জীবনের প্রথম লাভ? ওকে,
তো তার 2 বছর পরে আমি আর বিয়ার সিদ্ধান্ত নিলাম, মানে সেটা 18 মাস পরেই আর কি একটা বিয়ার ঝুমরোল পড়ে গেল যে এখানে মেয়ে দেখতে চাই, এখানে মেয়ে দেখতে চাই, কত হয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখছেন তো কালা দলা যা আছে করে, এখন দেখে ছবিটা পছন্দ হয়নি তো হয়েছে জিজ্ঞাবি না কিছু পরে কালা না দলা দেখলেও না কিছু দেওয়া লাগবো না। মানে এই আচরণটা আসার কারণ হইল যে আমি যার সাথে এতগুলো বছর সুস্থ জীবন নিয়ে একটা মন মানসিকতা ভালো কিছু শেয়ার করছি তার সাথে, আমি সেখান থেকে বঞ্চিত হয়ে গেছি, তারা সেটা মূল্যায়ন করতে পারছে না। কাতলা পেট্রোল পাম্প সেখানে দেখা দিয়ে নিয়ে গেছে, পছন্দ দিয়েছে, হ্যাঁ পছন্দ দিয়েছে, বিয়ের দিনটা ঠিক করলো, বিয়ে করলাম। তো এর মাঝখানে বিয়ে করার আগে একটা মাঝখানে আমার মামাতো বোন আমাকে একটা ইনফরমেশন দিল যে ওরা কিন্তু বিশেষ একটা ভালো লোক না, ভালো লোক না বলতে আমার এই বিটির আব্বু কইলো যে ওর নাকি একটা রাজনৈতিক মামলা আছে, তো এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন আছে কিনা। আমি বলি না রাজনৈতিক মামলা হইতেই পারে,
রাজনৈতিক মামলা
আমার শ্বশুরের,
ওকে
মানে বিয়ের আগে এগুলো আমাকে জানানো হয়েছে। তো এটাও জানানো হলো যে এই যে মেয়েকে বিয়ে করতেছ এই মেয়ে কিন্তু অনেকের সাথে অ্যাফেয়ার ছিল, এখনো চলছে। আমি আমার বড় বোনকে নিয়ে আমি সরাসরি তাদের বাসায় যাই, স্পষ্ট ভাবে আমি তাকে বলি যে বিথি দুদিন আগের পরে আমার বিয়া, তোমার কাছ থেকে আমি সত্য কথা জানতে চাই, আর এই সত্যটা আমার কাছে অনেক মূল্যবান। আমি যে কথাটা শুনছি এটা কি সত্য? কি তোমার সাথে কার সাথে সম্পর্ক আছে?
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেল আরো একবার, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। এ পর্যায়ে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজব হচ্ছে মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে জহুরুল। জহুরুলের যেই ছবিটি আমরা দিয়েছি এই মুহূর্তে ফেসবুকে, অত্যন্ত মর্মান্তিক ভয়াবহ দুর্ধর্ষ ছবিটি, যদি আপনি দেখতে চান চলে আসুন এই ফেসে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.
বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
রেহান, খবরদার পেছনে তাকাবি না,
খুঁজে খুঁজে বের করছে। ডর
জীবনের কাছে কাছে সুন্দর আগামী চাচা গড়বে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার কিনবে, কানের ফোনবে লাগবে, মনে রেখো টাইগার কিনবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার কিনবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার কিনবে।
To drink, to charge yourself.
সুমন দৌড়া তো, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
রেহান, খবরদার পেছনে তাকাবি না,
খুঁজে খুঁজে বের করছে। ডর
ডর মানে রহস্যের জন্ম হয়, পুরো সপ্তাহ জুড়ে তারা খুঁজে বের করছে ডর। আর আপনি শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ডর মানে ভয়। রেহান, সুমন এবং আরজিকি প্রিয়ার সাথে এবিসি রেডিওতে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে জহুরুলের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা জানছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনাদের জন্য আরো একটি অনুষ্ঠান নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমার টিম মেম্বাররা রয়েছে ওখানে এবং অনুষ্ঠানটির নাম হচ্ছে ডট, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস, যে প্লেসগুলোতে আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা শুনে থাকেন। আপনার বাড়ির পাশে একটা বট গাছ থেকে শুরু করে একটা অতিভৌতিক ঘর থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, সেই সব জায়গাগুলোতে গিয়ে আমাদের দুইজন বন্ধু রেহান এবং সুমন তারা যাচ্ছে সেই সব জায়গাতে, এবং সাথে থাকছে দুইজন বন্ধু। আমাদের লিসনার যারা এখানে আসতে চান তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ওখানে বসে আমরা সেই অনুষ্ঠানগুলো করছি যেগুলোকে আপনারা শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। এবং এই অনুষ্ঠানটি পুরো সপ্তাহব্যাপী একটি প্রক্রিয়া, সারা সপ্তাহ ধরে আমরা এই কাজগুলো করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডর নিয়ে বা ভয় নিয়ে একেবারে বাংলাদেশে প্রথম আন করা একটি অনুষ্ঠান, একেবারে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা শুনবেন আশা করছি এবং প্রত্যাশা করছি। যাহা বলিব সত্য বলিব কিংবা হ্যালো 920 কে যতটা ভালোবেসেছেন, এই নতুন অনুষ্ঠানের সাথেও আপনারা থাকবেন, ততটুকুই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাবো। আমরা জহুরুলের কাছে আবারও ফিরতে চাই। এই ফাঁকে আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি আপনার জীবনের অপরাধ বোধগুলো লাখো মানুষের সামনে অর্থে স্বীকার করতে চান যে আপনার মতো ভয়াবহ জীবন যেন কখনো আর কারণ না হয়, সেজন্য আসতে পারেন আপনি যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন এবং দুই চাপার পরে যে নির্দেশনা ওখানে দেওয়া আছে ফোনের, সে অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এবং প্রিয় শ্রোতা, আপনি চাইলে SMS এর মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ওকে, ফিরছি আপনার কাছে। জহুরুল, আপনি বিথেকে জিজ্ঞেস করলেন যে তার কোনো অতীত সম্পর্ক বা কোনো কিছু আছে কিনা, যে প্রশ্নটা আপনি করছিলেন।
তখন ও বললো আমার যে যেখান থেকে এটা কথাটা শুনছো কথাটা মিথ্যা, আসলে আমার জীবনে এরকম কিছু নাই, আমি এখনো কারোর সাথে সম্পর্ক করিনি। বিয়ে হইলো, বিয়ের 6 মাস যখন চলতেছে তখন ও একটা আবদার করলো যে আমি মা হতে চাই, যে একা একা ঘরে থাকি ভালো লাগে না, আমি মা হতে চাই। তো আমার সিদ্ধান্ত ছিল আমি 2 বছর পর সন্তান নেব।
সেই সময়টাতে আপনি লেথ কারখানায় কাজ করতেন?
হ্যাঁ। ওকে, তো সেখানে ওর আপত্তিটা আমি ধরে রাখতে পারি না, তাকে এটা বড় করে দেখতে হয়। তো এখানে রমজান মাস আসলো, সেই সময় একটা ফোন কল আসলো। ফোন কল আসার মধ্যে তার চেহারার যে আকৃতিটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল, মানে
ফোনটাকে আপনার সামনে এসেছিল।
হ্যাঁ, আমি আমার মা আর আমার ওয়াইফ একসাথে বসে ইত্যাদি
বলতে। ওকে ওকে,
তো যখন তার মুখের আকৃতি চেঞ্জ হয়ে গেছে আমি সেটা বললাম যে কে। বাস থেকে ফোন দিয়েছে, কিন্তু ওর কথার সাথে ওর চেহারার যে আকৃতি সেটা মিল না থাকার কারণে আমি একটা ওই গোয়েন্দাগিরির মতো করলাম,
সন্দেহ করলাম।
হ্যাঁ, সন্দেহ করলাম ফার্স্ট টাইম। তো সেই সন্দেহটা আসলে কার্যকারিতার মধ্যে গেছে,
মানে সন্দেহটা আসলেই বাস্তবিক সন্দেহ ছিল।
আসলে ভাই, আমি আরো কিছু পুরনো কথা আমি বলতে চাই, যে আমি এটা এখানে স্টপ রেখে আমি কিছু পুরনো কথা, আরো দুই চারটা ঘটনা আছে সেটা আমি বলতে চাই,
যেগুলো আপনি সিরিয়ালি বলতে পারেন।
হ্যাঁ, আমি সিরিয়ালি বলতে পারিনি, যেগুলো এখন মনে পড়তেছে সেগুলো আমি বলবো।
ওকে, আপনি তারপরে আবার এই জায়গাটা থেকে ফিরবেন। প্রিয় শ্রোতা, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেই বন্ধুটি আজকে আমাদের এখানে এসেছে তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে, সে দীর্ঘ সময় ধরে নেশার মধ্য দিয়ে গেছে, তার যে পারিবারিক কষ্ট, মনোকষ্ট সবকিছুই তাকে কোনো না কোনো ভাবে তার যে মস্তিষ্কের জায়গা থেকে আজকে এখানে তাকে যে কনফেস করাচ্ছে, সেই জায়গাটিতে আমরা আমাদের যে সিরিয়াল বা ক্রমানুসারে যে ঘটনাগুলো এখানে উপস্থাপিত হওয়ার কথা সেখানে আমরা কিছুটা হলো উচ্ছেদ দেখতে পাচ্ছি। তবে যে জায়গাটায় সে বললো যে বউকে যে বিষয়টা নিয়ে সে সন্দেহ করছে, সেই সন্দেহের জায়গাটি থেকে আমরা আবারও ফিরবো, তবে তাকে কিছুটা আমরা ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। আমরা তার কাছ থেকে জানতে চাই যে সে আসলে কি বলতে চাচ্ছে, বলুন।
সেখানে মামুন নামের যে এক লোক ছিল, তো স্ট্যান্ড জায়গা দখলদারিত্ব নিয়ে তার সাথে ব্যাপক ধরনের একটা,
মামুন কি আপনাদের এলাকা ছিল?
না, ওটা পার্শ্ববর্তী এলাকা ছিল।
আচ্ছা,
তো তাকে ধরে নিয়ে এসে আমরা হাত কেটে দিই। এই হাত কাটাকে কেন্দ্র করে অনেক বড় ধরনের একটা সংঘর্ষ জড়াই গেছে। এটা অনেক আপনার বলতে গেলে মহানগর কেন্দ্রীয় যে লিডার আছে সেই লিডার পর্যন্ত এটা
হাতটা কে কাটে,
হাতটা আমাদের মধ্যে সবাই আর কি এটা ধরাধরি করে আর কি কেটে নিই। ছেলেটা এখনো আছে কিন্তু আমার ফেজে এমন পরিবর্তন সে এখন আমাকে চিনতে পারে না। সেই সময় খুবই স্মার্ট একটা বয় ছিলাম,
এখন আপনাকে পুরোপুরি বিধ্বস্ত লাগে সেই তুলনায়। ওকে,
তো তার দুই মাস পর আর একটা আমাদের খুব ভয়াবহ ধরনের একটা মার্ডার হয় আমাদের হাতে। তো সেটা মার্ডারটা আসলে একটা প্রতিশোধজনক মার্ডার, যে ওরা একই জায়গার বন্ধু, একই ব্যবসা করতেছে, ব্যবসায় পার্টনারশিপ, কিন্তু তার প্রতিপক্ষকে সে খবর খবর দেওয়ার মধ্যে দিয়া সে ভালো থাকতেছে এবং সেই বন্ধুকে যদি সরাই দিতে পারে পুরো ব্যবসাটা তার। এই ছিল ইউনুস, ইউনুসের মনোভাব। রাস্তায় আমাদের প্রতিনিয়ত আমাদের কাছে দূরে গেছে, দেখে করতেছে কিন্তু আমার সম্পর্কে বাইনা হয়, কিন্তু ও আমার যে ক্ষতি করতেছে এটা কিন্তু ঠিক না, আবার একটু বুঝাইছি। আমার লোক তো ফোনও কথা কয় না। এর মধ্যে হঠাৎ করে রাসেল উধাও, রাসেলের বাড়ি আপনার রায়পুর, সে খুবই সুপরিচিত ছিল এবং খুব সুন্দর ভাষাভাষী ছিল, খুব ভালো করে ভাষা কথা বলতে পারত। সে এখানে হঠাৎ করে একটা কথা বলে দিল যে আমি যদি কোনদিন মরে যাই প্রতিশোধ দিতে পারবি? যে তখন আমার ওই বন্ধু সাইন সাহেব বলতেছে, মামু তোমার যদি কোনো থাপ্পড় দেয় পর আমি থাপ্পড় দেবো, তোমার যদি কেউ গলা কাটে তাহলে আমি গলা কাটবো, বুঝিস রে? হ্যাঁ, কিন্তু একটা সময়তে আসেল হঠাৎ করে উদয় হয়ে গেছে, মানে প্রায় 15-16 দিনের পর সেরকম একটা ঘটনা,
মানে রাসেলকে মেরে ফেলা হয়েছে।
হ্যাঁ, মানে রাসেল উধাও পাওয়া গেতেছে না, কোথাও ফোনেও পাওয়া গেতেছে না, কোনো আপনার বন্ধুর বাসাতেও ফোন করে পাওয়া গেতেছে না, না রাসেল নাই। রাসেলের গলা কাটা লাশ পাওয়া গেছে আপনার লক্ষ্মীপুর তার বাড়ির পাশে। আসলে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মুখমণ্ডল, যদি না থাকে তাহলে এটা কাল লাশ সেটা চিহ্নিত করতে অনেক সময় চলে যায়। যখন আমরা এই ব্যাপারটা শুনতে পারলাম মোবাইলের মাধ্যমে তখন খুবই খারাপ লাগছে, এতগুলো সময় আমরা এই একটা জায়গার মধ্যে দিয়েছি, হঠাৎ করে উধ হয়ে গেল। প্রায় আপনার 7 দিন তাকে খুব মারাধরি করা হয়েছে। এখন দেখা গেছে যে ওর যদি না মেরে ফেলা হয় এই রাসেলের যে বাহিনী আছে রাসেলের বাহিনী সব শেষ করে ফেলবে ওরা, এবং রাসেল ওর ফেস যদি এই এলাকার মানুষ দেখে তখন আমাদের জন্য বিপদ। এই বিপদ কেড়ানোর জন্য তার গলা কেটে মাথা আলাদা করে ফেলছে, এটা আমরা পরে জানতে পারছি। এটা আমাদের কাছে ইউনুস স্বীকার করছে যে কেন মাথাটা কাটা হইল। আমার প্রশ্ন যখন করছি যে মা সিলিমামু যে রাইফিলটা বলে গুলি করা হয়েছে দুই বুকের মাঝখানে, এখানে একটা গুলি করা হয়েছে, তো সেখানে তো মানুষ বাঁচার কথা না, কল্লাটা আলাদা করার মানিটা কি? বলে কল্লা ছাড়া দাফন করা হইলো, এর মানিটা কি? তখন এটা পরিচয় টা বেড়ে আসে মুড়ে ওই অঞ্চলের মধ্যে রাসেলের ভালো একটা জনপ্রিয়তা আছে। রাসেলের ফেসটা দেখলে অনেক কিছু, যার কারণে তার গলা কাইটা মাথা আলাদা করা হয়েছে।
মাথাটা পাওয়া গিয়েছিল,
ওই মাথা ছাড়াই আপনাদের দাফন করা হয়েছে। আমাদের কাছে খুবই কষ্ট লাগছে সেটা। আমরা প্রতিজ্ঞা করছিলাম যে ইনুস তার পরিস্থিতিও আমরা এরকমই করব। এখানে পুরনো ঢাকার মধ্যে যারা ছিল আমাদের সহযোগিতা, ব্যাপক সহযোগিতা পাইতাম আমরা, টিকি, তারপরে সুইজন আসলামের একজন সহযোগী আছে,
সুইজন আসলাম,
হ্যাঁ, সুন্দর সুইজন আসলামের একজন সহযোগী আছে, তার নাম হলো আপনার শাইকা বলে আর কি, তার নামে শাইকা বলে, কিন্তু ও সমস্ত দোষ কাজ করে বেড়ায়। তাদের সহযোগিতায় কাজটা করা হয় তাদের এলাকাতে, কাজ আমরা সাকসেস করি এবং তার গলা কাটা লাশ আমরা ওইখানে ফেলে রাখি এবং তার মাথা বুলিয়ানগাতে ফেলি।
এই ঘটনা আপনি মানে আপনার ওয়াইফের কথা বলতে গিয়ে হঠাৎ করে মনে করছিলেন যে
এটা আমার গ্যাপ হয়ে গেছে, এটা আমি বলি।
প্রিয় শ্রোতা, এরকম খণ্ড খণ্ড বহু অপরাধ আজকের এই জহুরুলের জীবনে আছে, যখনই যেটা মনে পড়েছে আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সে অপরাধের শাস্তি সে সারা জীবন জোরেই পাচ্ছে। তাকে মৃত্যুর মুখ থেকে সৃষ্টিকর্তা হয়তো বাঁচিয়ে রেখেছিলেন এই শাস্তিগুলো সারাটা জীবন পাওয়ার জন্য, এবং সে যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, কিভাবে বেঁচে এসেছে সেটার ছবি আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, www.facebook.com/abcradiofm89.2। এটা হচ্ছে আমাদের ফেসবুকের ঠিকানা। হ্যাঁ, আপনি তাহলে আপনার ওয়াইফের ওই জায়গাটা থেকে ফিরতে চান, যেটা বলছিলেন আপনি যে সন্দেহ যেটা করছিলেন সেই সন্দেহটা সত্যি হলো, তারপর সন্দেহটা কি নিয়েছিল এখন ডিটেল বলুন।
তো সেই সময় রাতে যখন আমি বাসায় আসলাম, আসলে সেই সময় এই অবস্থানগুলো আমার এমন ছিল যে আমি যেটা ঘন্টা দুই বা তিন ঘন্টা আগে যেটা ভাবতাম সেটা আমার মাথায় রয়ে গেত, এবং সঠিক সময়ের মধ্যে যে আমি এরকম একটা সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা দশটার মধ্যেই করব। সাতটার মধ্যে ভাবলাম কিন্তু দশটার মধ্যে সেই কাজটা আমি সমস্ত করতে পারি। খুব ভালো একটা মানসিক অবস্থান ছিল যে খুব তাড়াতাড়ি কাজটা আর কি মনে করা দিতে পারে। তো আমি যখন বাসায় আসলাম ওই দিকে যে শুয়ে রয়েছে, তো আমি মোবাইলটা তার নিলাম। নেওয়ার পর কল ড্রাইভার যে আছে অপশন সেখানে আমি চলে গেলাম। তো যাওয়ার পর স্টপ, ওর মোবাইল আছে কিন্তু সমস্ত কল ঢুকতেছে আমার নাম্বার।
মানে আপনি ওর মোবাইল নাম্বারে মানে কল ডাইভার্ট করে রেখেছেন আপনার নাম্বারে?
আমার নাম্বার।
ওকে,
এটা আমার ব্যাপারটা জানতে হয়েছে। পরের দিন যখন আপনার ইফতারির পরপর ফোন দেওয়া হচ্ছে, এখন আমার মোবাইলে তো উঠছে আননোন নাম্বার হিসেবে। আমি তো বলছি কে, আমার বলছে আপনি কে? আরে ভাই, আপনি আমার নাম্বারে ফোন দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আমার উল্টা জিজ্ঞেস করতেছেন আপনি কে, ফোন তো দিচ্ছেন আপনি। কারণ আমি তো ভাই আপনার নাম্বারে ফোন দিই, আমার নাম্বারে ফোন দেন নাই, মানে কার নাম্বারে ফোন দিচ্ছেন, আপনি কে বলেন তো? না, আপনার পরিচয় দেন আমি। কবে? আমি, আমার নাম খোকন, আমি নোয়াখালী থেকে বলছি। কোথায় ফোন দিয়েছেন? ঢাকায় ফোন দিয়েছেন। ঢাকাতে ফোন দিয়েছেন ঢাকাবাড়ি? আমার সাথে একজন সম্পর্ক ছিল, তার বিয়ে হয়ে গেছে, ঢাকাতে ফোন দিয়েছি। নাম কি? তখন নামটা বলছে ভাই যে আমার যে একটা সন্দেহ ছিল সেটাকে রাইট রেট জায়গায় গিয়া পৌঁছে, যে সৃষ্টিগত হয়তো আমাকে ভালো কিছু দান করলো, হয় অভিশাপ না আশীর্বাদ। বাসায় আসলাম, বাসায় আসার পর রাত্রে ইত্যাদি পরপর যখন ফোন দিচ্ছে তখন আমি কারখানার মধ্যে রাত্রে কাজ থেকে ফিরে আসলাম। শুয়ে দিচ্ছে, আমাকে দেখার পর বলতেছে বাপিমু না সে তো কিছু তোমার মানে কিছু হয় না, ভালো আছি। তোমার আমি একটা কথা জিগে, বিয়ের আগে তোমার আমি একটা কথা জিগেছিলাম, সঠিক উত্তরটা আমি তোমাকে দিয়েছি, মনে আছে? সঠিক মনে নেই। আমি তোমার বিয়ের আগে জিজ্ঞেসছিলাম তোমার লাগে কেউ সম্পর্ক আছে কি না, তুমি কিছু না বলে কেউ সম্পর্ক নাই। এই নাম্বারটা কার আর এই ছেলে কে? যেহেতু ও অনেক কথা বলছে আমার কাছে যা আমি তোমার কাছে প্রকাশ করতে পারবো না, সেখানে স্ত্রীও আমার সাথে করবে, আমি তাকে বলতেছি। ও আমার নামে কি বলছে, মানে একটা উত্তেজনা সহকারে আমার আমার কাছে অনেক কিছু জানতে চেষ্টা করতেছে। চিল্লায় কোনো লাভ আছে? আস্তে কথা কর, আমি তোমার যেভাবে শান্তভাবে বলতেছি কি শুনতেছে? তুমি আর আমি, তুমি এত জোরে কথা বলতেছি যে পাশের ঘরের মানুষ জানতেছে, মানেটা কি? যা হয়েছে অফ একটা বাড়ায়ন, আর যদি কথা কইতে মন চায় তোমার, তোমার আমি একটা কথা কুয়ে দিই, যদি তোমার জীবনে কোনো অসমাপ্ত দিক থেকে থাকে সেটা তুমি সমাপ্ত করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ওই ছান্ডবি রাত সাড়ে বারোটা একটা এই সময় ফোন, কে ফোন দিয়েছিল? আব্বার ফোন দিয়েছিল, কি গেল? এই যে লুকোচুরিগুলা একটা সময়তে মনে করেন আমার ভালো জিনিসগুলো থাকে না, যে বিশ্বস্ততা, যে ভালো মানসিকতা যে আমার মধ্যে অবস্থান করছে সেটা আমার মধ্যে অবশিষ্ট বন্ধু পর্যন্ত থাকেনি, বিন্দু পরিমাণ পর্যন্ত থাকে, অবিশ্বাস করা হয়েছে এই কাজগুলো করাতে, মুহূর্তের মধ্যেই মিথ্যার ঝুড়ি ঝুড়ি বলা, মুহূর্তের মধ্যেই বিকট ধরনের মিথ্যা কথা বলা, এই পরিস্থিতিগুলো দায়ী করছে। আমি 2010 সনে বিয়ে করছি, তার সাত মাস আমার বিয়ের যখন প্রায় সাত মাস চলে, তখন আমি ওয়ার্কশপ থেকে বের হয়ে একটা আলাদা প্রস্তুতি করার চিন্তা ভাবনা করেছি যে নিজে কিছু করব, যেহেতু আমার স্ত্রী এখন অন্তঃসত্ত্বার মধ্যে আসছে, আমার উত্তরাধিকার জন্য আমার ভালো কিছু করতে সেখানে অর্থের প্রয়োজন। এখন যদি এই বয়সে যদি আমি অর্থ উপার্জন না করতে পারি, একটা বয়সে গিয়ে আমার অর্থ উপার্জন করার শক্তি থাকবে না, তখন শুধু ব্যয় বাড়বে। এটার জন্য আমি এক বড় বড় কারখানায় গিয়ে আমি কিছু মাস্টার কমপ্লিট করতে থাকলাম। আমার এক বন্ধু গেল, যাওয়ার পর যেভাবে শুনলাম কাজ ছেড়ে দিচ্ছে নিয়ে এসে ব্যাপার, তো কারখানা করতে কত লাগবো ভাই? কারখানা করতে 3,000,000 লেনাফ, পরবর্তীতে যা দিবেন 1,00,000 টাকা দিলে 1,00,000 টাকা লাগবে, কিন্তু ব্যবসা বড় হইবে, ব্যবসা অবস্থান ভালোই আছে, 2,50,000-3,00,000 মতো আছে, যদি আপনি সাহস দেন তাহলে আমি ব্যবসা করতে পারি। ঠিক আছে, করেন, আছি আপনার লাগে। তবে একটা কথা, আমার শ্বশুর যদি আমার টাকা পয়সা দেয় কারখানার জন্য, আমি কিন্তু আমি আলাদা কারখানা করবো। বুঝলেন, তুই কারখানা, আমি যে কারখানায় কাজ করতাম 5 বছর সার্ভিস দিয়েছি, সেটার নাম ছিল এ আসা মেটাল, আর পরবর্তীতে যে কারখানাটা করা হয়েছে সেটা নিউ আসা মেটাল, সেম হুবাহুব মাল, মানে ব্যাপক, এখনো নিউ আসা মেটালের ব্যাপক একটা মার্কেটিং আছে বিশাল আকারে। তো এখানে প্রায় 1.5 বছর কাজ করার ফলে বন্ধু থেকে খুব ভালো একটা জিনিস হয়েছি যে সে একটা সময়তে মানে তার কথা সে ফিরিয়ে নিছে যে না আমি কিছু বলি না, কিন্তু আরেকটা বন্ধুর সাথে সামনে রাখা যে কথা বলছে যে মেয়ে এই এই কারখানা কেন করলেন ভাই, আমি এলেন কিছু জানি না, আমি কিন্তু আপনার বুঝিয়ে দিয়ে তারপরে আমি আমার কারখানা করি। বলেন না ভাই আর কারখানা কখনো করেন না, যে টাকা আছে এই টাকা দিয়ে জমিজমা করেন, যেহেতু আপনার জীবনে কিন্তু ভাই ক্ষতির কম নাই, এতগুলো ভুলি রয়েছেন। ও কিন্তু যে বলতে আসছে সে কিন্তু আমার বন্ধু, সে ক্রাইম জোনের থেকে আমার কাছে, আমরা একসাথে ভালো হয়েছি, একসাথে ড্রাগস করছি, একসাথে ভাইলেন্সের মধ্যে জড়িত ছিলাম। তো ওই প্রস্তাব রাখাতে যে ভাই পাঁচ টাকা যদি লাভ হয় দুই টাকা আপনি লয়ে যান, তিন টাকা আমায় দিয়ে যান, অথচ কিনলে আবার এতগুলো টাকা লাগাবেন, ভবিষ্যৎ জানি আর সন্তান হইব কয়েকদিন পরে। তো বন্ধু হইলে এমন বন্ধু একজন ভালো সুযোগ সুবিধা এবং সুন্দর ভবিষ্যতের একটা ভালো প্ল্যানিং দেখানো। যখন একটা বছর খানিকের মতো পার হইল তখন আমি তার কাছে আমি বললাম যে ভাই কি মন টাকা লইলাম, তো বইয়ে যদি তুই হিসাব করত কি হিসাব মুহূর্তে চেঞ্জ হয়ে গেল ভাই, কি হিসাব ভাই আপনার আপনার মানে কথা আসলে এরকম আপনি নিয়ে পাগল হয়ে গেছেন গা, দুই রাতে ঘুমান তো পাগল হয়ে গেছেন গা, মানসিক সমস্যা হয়ে গেছে। আরো দুই তিনটা বন্ধু আছে এখানে, আমি কিন্তু তারে একটু ক্লোজ হয়ে ছোট করে কথা বলছি যাতে ও আর আমি বুঝি আর এখানে আমরা আলাপ করতেছি। ঠিক আছে বললো, মানে মানে যে বন্ধুর সামনে রেখে আমার এই কথাগুলো বলছে ওই বন্ধুর কাছে আমি গেলাম, দীপনের তো এই কথা কয়। হ্যাঁ হ্যাঁ এটা কোন কি আমার সামনে নয় কইল কখন তুমি কথা চেঞ্জ না, আমি সাক্ষী দিন চিন্তা করেন না।
কি ছিল কথাটা আমরা একটু পরিষ্কার করতে চাই,
কন্ট্রাক্টটা ছিল যে 40-60। এখন আমি ওখানে নিরুপায় এই জন্য
40-60 মানে আপনি যে
40-60 ওর টোটালি ক্যাশ আমার টোটালি কাজ।
ওকে মানে যেটা লাভ হবে সেটা 40% আপনার 60% ওর। ওকে কতদিন কাজ করেছেন আপনি ওখানে?
দুই কিস্তিতে আর কি কাজ করা হয়েছে।
কতদিন টোটাল?
আড়াই বছর মতো।
আড়াই বছর, আড়াই বছরে কোনো কিছু নেননি তার কাছ থেকে?
হ্যাঁ নেওয়া হয়েছে।
স্যালারি নিয়েছেন প্রতি মাসে?
হ্যাঁ, কখনো 1800 কখনো 2500 কখনো 3000
ওকে
কখনো 1500
ওকে
এরকম ভাবে নেওয়া হয়েছে। আমরা কখনো কখনো আমিও তাকে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করছি।
ওকে তারপর?
তো এখন বন্ধু এটা আলাদা মানুষ কোনো বিচার করবো এটা আমরা চাই না, আমরা বন্ধু মহলের মধ্যে সমান। এখন যে বন্ধু আমাকে বলছে যে মেয়ে আমার সামনে এই কথাগুলো বলছে আর এখন আমি কুম আমি সাক্ষী দেবো, ওই বন্ধু এখানে প্রেজেন্ট নাও ভাই আমাকে বলতেছে যে আপনার কি কথা বলছেন আমি শুনি নিয়ে গেল। আমি ভাই আমি বিচার পাইছি ভাই আমার বিচার লাগবে না।
ওই বন্ধু অস্বীকার গেল,
ওই বন্ধু অস্বীকার গেছে। কারণ বাংলাদেশ না শুধু ভাই সারা পৃথিবীর মধ্যে তেলালা মাথায় তেল দেয় ভাই, কারণ আমি আসলাম লোকাল স্থানীয় না, আর যার সাপোর্টে কথা বলছে সে স্থানীয়। এখন এটা হওয়াতে যাতে বন্ধু ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সকল বন্ধুর সামনে আমি একটা কমেন্ট পেন দিলাম যে আমি সামনে আগামী 3 মাস সময় দেব, নভেম্বর পর্যন্ত আমি আছি, অক্টোবর নভেম্বর এই 2 মাস আগের মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস আমি তাকে সময় দেব, 3 মাস পর আপনার ব্যবসা বুঝা লইবেন আর না লইলে আপনি সমস্ত কিছু বুঝালো না আমার, আমি সব কিছু সাদা করে দিয়ে যাবো, যেখানে যেখানে সমস্ত নলেজের যে আমার কিছু আর যা যা আছে যেখান থেকে যা যা কিছু করাই সব নাম্বার আপনাকে আমি দিয়ে দেবো আপনি করে নেবেন, আর এই 3 মাসের মধ্যে আমি আমারটা করব, কিন্তু আপনার কোনো ক্ষতি করা এমন কোনো কাজ করুন না আমি, এটা সকল বন্ধুর সামনে আমি কমেন্ট করব। এখানে আলাদা কোনো অর্থ নেই, ভ্যাকেন্সি নাই, বউরে পটায় পুটায় আর কি কিছু টাকা পয়সা নিলাম নিলাম কিছু গয়নাগাটি আর কি বৌরা ছিল পোলাটা সময় আমার ছেলে সন্তান হয়েছে, আর ভবিষ্যতের লিগে আমি কিছু করতে চাই, হাতে সময় আছে খুব কম, যত বয়স হইব আমার শরীর তত হীন হয়ে যাবো,
বিকজ রাইট আপনার শরীরের যে অবস্থা তাতে সেটাই আসলে বলার কথা। ওকে আমি একটু শর্ট করে জানি, আপনি আপনার ওয়াইফকে সন্দেহ করা শুরু করলেন এবং সন্দেহটা প্রমাণ পেলেন, তারপরে সেটা কি হলো?
সেটা এই যে নিউ আসা মেটালজি করতে গেলাম কাকানার থেকে বেরোয় আসার পর, এখন ওই বন্ধু আড্ডা প্রিয় হওয়াতে কারখানায় সময় দিতে পারে না, সে বিল আসতেছে, ডালাই গর্তের মাল আসতেছে, নিকি গর্তের মাল আসতেছে, সবাই বেতন দিতেছি, খরচ দেখতেছি, বিক্রি কিনি লেখতেছি, ওইটা শেষ করতে গিয়া আমার কখনো রাত 1টা বাজছে, কখনো রাত 2-4টা বাজছে, এর আগে ভাই কারখানাতে বলতে পারিনি। এই যে একটা গ্যাপ, আসলে আমি আমার ওয়াইফকে যত দূর পারছি বুঝে না সেই অতীতের যে চিন্তাধারা ছিল সেখান থেকে সে বেরোয় আসছে, আসার পর নতুন করে আবার সমস্যা মনে জড়।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতির ঘন্টা শুনতে পেলাম। আমরা নতুন করে সমস্যা এবং বর্তমান জীবনে চলে আসবো জহুরুলের, এবং কি সেই জীবন, সেই জীবন শান্তিপূর্ণ কিনা, শান্তিপূর্ণ হলে বিবেকের তাড়নাবোধ থেকে কেনই বা সেখানে আসবে লাখো মানুষের সামনে স্বীকার করতে, সে কি ভুল করেছিল, কেন করেছিল এবং তার প্রায়শ্চিত্ত কি স্বীকার করবে। আমরা ফিরে আসছি মাত্র কিছুক্ষণের মধ্যেই, রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা আবারও হ্যালো বলব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়, আর আমাদের অতিথিকে দেখার জন্য হোক বা তাকে কোনো কোয়ারি করার জন্য হোক, তাকে কোনো প্রশ্ন করার জন্য হোক, যে কোনো কিছুর জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আর একটি বিষয় বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে অর্থে আপনি স্বীকার করতে চান যে আপনার মতো করে ভুল এই সোসাইটিতে আর কেউ না করুক, তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, দুই চাপার পরে আপনাকে যাহা বলিব সত্য বলিবতে ফোন কল রেকর্ড করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হবে। সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, আর আপনার রেকর্ড শুনে যদি আপনার কথাগুলো প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জহুরুল রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, আজকে লাখো মানুষের সামনে স্বীকার করছেন। আমরা তার প্রাশ্চিত্য পর্বে ঢুকে যাব, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের সামনে দাঁড়াতে চান, এই অর্থে যে আপনার মতো করে অপরাধ এবং আপনার মতো করে ভুল এই সমাজের কেউ কখনো না করুক, তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের এখানে, এবং আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এবং অনুষ্ঠানের শেষের দিকে এসে আপনাদের সবাইকে বলছি, আমাদের একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার রাত 11:20 ডর নামে। ভয়টাকে যারা উপভোগ করেন তাদের জন্য এই অনুষ্ঠান। আমি আরজি কিবরিয়া থাকছি সেখানে। আবারও বলছি, বৃহস্পতিবার রাত 11:20 বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা সেই অনুষ্ঠানটি ধারণ করে আপনাদের জন্য প্রচার করি রাত 11:20, এবং এটি একটি সপ্তাহব্যাপী প্রক্রিয়া। এবং এই অনুষ্ঠানের মূল জায়গাটিতে কাজ করে হচ্ছে সুমন ও রেহান, এখানেও রয়েছে বিশাল একটি টিম। আশা করছি যে অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন এবং এই নতুন অনুষ্ঠানকে আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন। আমরা ফিরতে চাই আবারও জহুরুলের কাছে, এবং জহুরুল যে জায়গাটিতে ছিল সেখান থেকেই আমি তাকে প্রশ্নটা করতে চাই যে আপনি যেখানে ছিলেন আলটিমেটলি, যে আশা মেটাল বা আপনার নিজের জায়গাটি থেকে ছেলের জন্য কিছু একটা করা, কারণ যত বেশি বয়স বাড়বে আপনার তত বেশি আপনার শরীরের ক্ষমতা কমে যাবে। যদিও রাইট না আপনি 34 এর মতো, কিন্তু আপনার শরীরের ক্ষমতা খুব কম, বিকজ আপনার শরীরে 8টি গুলি লেগেছিল এক সময়, এবং সেই গুলির ক্ষতগুলো আপনি একটু আগে আপনি আমাদেরকে দেখিয়েছেন। তারপর
সেখানে পারিবারিক ভাবে যে সময়টা আমার দেওয়ার দরকার ছিল এই কোম্পানিকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য যে পরিশ্রম করতে হইতাছে, সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফকে সেরকম সময় দিতে পারিনি। সেটা আমার দোষ ছিল যে আমি সময় বের করতে পারিনি, এখন আমি সময় দিতে পারি নাই, কিন্তু সে কিন্তু এই জিনিসটা ফিল করেনি যে আমাকে সময় দিতে পারেনি, আমি সময় তাকে দিই, সে আমাকে সময় দেয়। আমি যখন সময়গুলো পাইছি তখন অনেক লেট হয়ে গেছি, অনেক দূরে চলে গেছি, আমি এই জিনিসটাই খালি নিজেকে বুঝতে পারি না।
আপনি একটু এক্সপ্লেইন করবেন, আপনি যেটা বলছেন যে সেটা একদম ইভালুয়েটিভ একটা বর্ণনা, কি করতেন মানে রাত 1টায় ফিরতেন এটা বুঝতাম, এই সময়টাতে আপনার ওয়াইফের কি সমস্যা ছিল?
ওয়াইফের সমস্যা ছিল যে ও একটু বিকট ধরনের আচরণ করতো, মানে বাজে কথা, এত যে কাজ করো একা কই, তোমার তো অভাবই থাকে, এইটা আনতে পারতো না, ওইটা আনতে পারতো না। হ্যাঁ, আমি আমার ওয়াইফ থেকে অনেক কিছু লুকাই গেছি, সেটা আমার ভবিষ্যতের শান্তি, কারণ আমি মানুষের চাহিদা স্বরূপ যে কিছু একটা দিক আছে সেটা আমি খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে পারি।
কি লুকিয়েছিলেন আপনি ওয়াইফের কাছ থেকে?
আমি অনেক অর্থনৈতিক যে সমৃদ্ধির যে দিকগুলো আছে
এগুলো লুকাতেন,
টাকা উপার্জন করতেছি
এটা আমি লুকাতেন।
হ্যাঁ, আমি লুকাই।
কি করতেন আপনি, এই টাকাটা কোথায় রাখতেন?
এটা আমি স্টকে রাখতাম
আলাদা ভাবে, আপনার ব্যাংকে আলাদা কোনো ডিপোজিট ছিল যেটা আপনার ওয়াইফ জানতো না?
সে সময় আমার প্রাইভেট একটা কারেন্ট অ্যাকাউন্ট আমি করছি।
ওকে, আপনি কি আমাদেরকে বলবেন এস্টিমেশনটা কত ছিল, লাইক আপনার ব্যাংকে তখন কত টাকা জমা ছিল যে আপনার ওয়াইফ সেটা জানতো না?
অল্প টাকা ছিল।
আচ্ছা, কিন্তু তারপরে সেটা আপনার ওয়াইফ জানতো না?
না।
কেন জানতো না?
জানতো না মানে আমার মানি ব্যাগে যদি 1000 টাকা দেখতো তাহলে আমার এটা লাগবে, এটা লাগবে, মানে যে টাকা আছে তার চেয়ে বেশি
সাবধান করে বসতো।
হ্যাঁ,
ওকে।
তো এই জন্য আমি এই একটা ব্যবস্থা যে
আপনি গোপনে সেটাকে সেভ করেছেন। ওকে, তারপর
আমি এটা পাই না, এটা পাই না, এইরকম ঝোট ঝামেলার থেকে বেরোর জন্য যে এত কথা ভাল লাগে না, ভাত বাড়ি দিতে বেশি দিলে দিতে পারো, আর না দিতে পারলে হয়ে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, এই হলো আমার আচরণ। ওর আচরণ থেকে আমি এটা আশা রাখি না, আমি আশা রাখছি আমি সারাদিন খাটাখাটনি করার পর যে বাসায় আসছি আমাকে জিজ্ঞেস করা হোক যে আমার মন মানসিকতা কেমন, শরীর এখন কেমন লাগছে,
কিন্তু সে আচরণটা ছিল উল্টো আচরণ।
উল্টো আচরণ।
ওকে,
তো এইরকম হিতে বিপরীত হওয়াতে আমার মানসিকতার মধ্যে এরকম আবর্জনা প্রবেশ করছে, এবং ওর থেকে আমি দূরত্বের মধ্যে এসে বসি। যখন নতুন সম্পর্কের মধ্যে জড়াইছে, যখন এটা আমি অনুমান করতে পারলাম, তো সেই সময় একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল।
নতুন সম্পর্কে মানে
সম্পর্ক বলতে
এক ধরনের অ্যাডাল্টারি সম্পর্ক, লাইক পরকিয়া?
হ্যাঁ, অবশ্যই ওই বাড়িতেই,
আপনাদের বাড়িতেই সেটা?
হ্যাঁ, ওই বাড়িতে 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে আমরা 2টা ভাড়িটা, আর ওই পাশে থাকতেছে আপনার বাড়িওয়ালার ছেলের বউ, আর এই পাশে থাকছে বাড়িওয়ালা।
ওকে,
সেই যে আমার ছেলে খুব ছোট, তাই আমি তার কোলে নিয়ে না ছাদে গেছি, বৃষ্টির একটা ভাব প্রচন্ড আকার বাতাস ছুটছে, তো আমি নিচে নেমেছি, তো নিচে নেমে আসলাম, ওটি উঠতেছে, কই যাও, তো ওই যে একটা খাতা দিয়েছি না, খাতাটা বৃষ্টি দিয়েছে, বৃষ্টিতে কারেন্ট নেই না। এখন আমার যে অনুমান, আমি যে একটা অনুমান শক্তি আমার সৃষ্টি করতে, আমার
আপনাকে সন্দেহ হয়েছে আর কি, তাই তো? হ্যাঁ, বলুন। তারপর
ও যখন খাতাটা আনতে গেছে, খাতা আনার পর আরো বিকট ধরনের বাতাস আপনি ছুটতে থাকলো, তো আমার খাটের পাশেই জানলা ছিল, ছেলে আমার কিন্তু হাতে ধরা, তো আমি বলি জানলা জানলাটা জ্বালাও, জ্বালাইছি, খাটে উঠা জানলাটা আগে লাগাও, ও আমাকে মানে কথা বলতেছে যে কারেন্ট গেছে গা, পানি শেষ হয়ে দিব, পানি করতে দিব,
আমার এখানে প্রশ্ন দাঁড়াইতেছে যে জানলাটা লাগে তো তোমার আধা ঘন্টা সময় লাগবো না আর যে বড় টাঙ্কি টাঙ্কির পানি সরাতে লাগবে দুই ঘন্টা আপনার না এপ ও পানি ভর্তি ছুটল তখন আমি একটা নোকিয়া সেট ব্যবহার করতাম ছোট নোকিয়া সেট প্রসাদ জল টিকিটা কি জুড়ে গেছে তো যার সাথে ওর পরকে চলতেছে সেও কিন্তু বিবাহিত তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল এই লোক অন্ধকারের মধ্যে যে প্রবেশ করছে সেটা কিন্তু আমি দেখিনি কখন ঢুকছে কারণ সামনের গেটটা যদি না খুলে দেয় তাহলে পুরো বাড়ি
অন্ধকার
কেউ কাউকে দেখা যায় না এরকম অন্ধকার গেট খুলে দিয়েছে ওই পাশেই অন্ধকার আপনার যেখানে পানির ব্যবস্থা আছে যেখানে আপনার রান্না বাড়া করা হয় ওই পাশে যখন আমি গেলাম যাওয়ার পর আমি কষ্ট মারছি মারার পর দেখলাম যে ওই লোক এইভাবে রয়েছে আর আমার ওয়াইফ সেখানে বসে রয়েছে অন্ধকারের মধ্যে এখন আমি দেখা এই যে আমি টর্চটা মাইরা দেখলাম দেখার পর তাকে আমি কিছুই বলিনি আমি ঘুরে আসব আমি ওর কিছু বলার আগে ও আমারে বলতেছে কি মূল্য ক মানে এমন একটা ড্রামা সৃষ্টি করলো সে নাটক করলো যে আমি কিছুই বুঝুম না
মানে বুঝলাম না সে কি বোঝাতে চাচ্ছিল আপনাকে
কি মূল্য দেহ ওই যে হন্ডা আর দুইবার গেট আছে আমি জোজ দিব না একটা মেয়ে ছেলে যদি হন্ডা বহা থাকে হয়তো উচ্চ কণ্ঠে বলবো এদিক কি যান আপনি হন্ডা যান আর আপনি হিন্দা আর দুইবার এসেন গেল সামনে তো বাথরুম আছে প্রশ্ন থাকবে এটা আপনি আমার সামনে আমি দেখছি দেখে আপনি সাফাই গেতেছেন আপনাকে ভালো প্রমাণিত করার চেষ্টা করতেছেন সেটা কোনো ভালো দাঁড়ায় না একটা প্রতিবাদী করলাম তুমি তো কোনো পাপ করে থাকো তোমার কথা তো বাড়ি খেয়ে আমার আমি বাসা চেঞ্জ করে ভালো না মায়ের কইলাম মায়ের কিন্তু এত বেশি ভেঙে কই নিয়ে কারণ আমার বউর যা জানছে আমি জানি আজকে হয়তো বাংলাদেশের সকল মানুষ জানতেছে বহু বিশ্বের অনেক মানুষ জানতেছে পরিস্থিতি ওরকম করছে বাসা চেঞ্জ করলাম অন্য বাসায় আসলাম অন্য বাসায় আসার পর প্রায় চার মাস খুব ভালো একটা অ্যাঙ্গেলে চলছে চলার পর অবিবাহিত একটা ছেলে ছিল তো আমার যে বড় বোন আছে সেই বড় বোনের মেয়ে আর ও একসাথে দাঁড়াইলে মানে একই বয়স লাগে কিন্তু আমার বয়স কিন্তু তার থেকে অনেক সিনিয়র মানে তার হাইটে একই সমান আমার বাগনিকের কাছে বলতো সে খুব ভালো লাগে আর তোমার মামা কেমন জানো তো মামা লাগে রিস্কা দিয়ে বেরোলে আমার শরম লাগে চাপা তো ভেঙে গেছে দিনটা যে পরিশ্রম করতেছি কাল লিগা আমাকে আলাদা একটা বউ আছে আলাদা একটা বাচ্চা আছে আমার মাকে বিছনা করে রয়েছে না আমার বাবা হাসপাতালে বসে রয়েছে মা আর কোনো খরচ নেই যা করছি তো বলিগা কিন্তু বুঝতে চাচ্ছে ওর যখন বাগনি আমার একটা কথা কইছে যে মামা তুমি একটু ঠিক পাঠাও এই যে চারটা সাড়ে চারটা বাজে পাঁচটা বাজে খাইতে আহো সকালে কি পালন খানি আর চা খাও এটি কি খাও ভালো জিনিস খাও স্বাস্থ্যবান হোক কিন্তু ইঙ্গিত কি করতেছে আমার এটা পুরস্কার কয় না যে আমি আমার স্ত্রীর চোখে সৌন্দর্য নাই অন্য পুরুষের ভালো লাগে
আপনাকে কিছু কোশ্চেন করি আমি যেটা হচ্ছে আপনার স্ত্রীর জায়গা থেকে হয়তো বা দেখলে এগুলোর কোনো লজিক হয়তো বা খুঁজে পাওয়া যাবে একটা জিনিস তো স্বীকার করেন যে কখনোই এক হাতে তালি বাজে না হ্যাঁ ধরে নিলাম আপনি যা বলছেন সবই সত্য তারপরও আপনার স্ত্রীর নিশ্চয়ই একটা বলার জায়গা থাকে আপনি হাজব্যান্ড হিসেবে যেটা এক্সপেক্ট করেন আপনার স্ত্রীর কাছ থেকে দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু অবশ্যই একজন কায়িক পরিশ্রমী একজন স্বামী সারা দিন রাত কাজ করে যখন বাসায় ফিরবে সেটাই প্রত্যাশা করে তার ওয়াইফের কাছ থেকে একটু আদর যত্ন একটু বিশেষ কেয়ার এবং এই অর্থে যে সারাদিন আপনি পরিশ্রম করেছেন তার একটা বিশেষ অ্যাটেনশন আপনার দিকে থাকবে যে আমার প্রিয় মানুষটা এত পরিশ্রম করে বাসায় ফিরেছে সেই অ্যাটেনশনটা তার ছিল না বরং উল্টো ঝাড়ি ছিল এত কাজ কেন করো যেটা খুবই কষ্টের জায়গা কিন্তু একজন পুরুষ হিসেবে আপনার স্ত্রীর প্রতি যে দায়িত্ব পালন করে শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে আপনি কি মনে হয় আপনি হান্ড্রেডে হান্ড্রেড ছিলেন
এই দিকগুলো হারাইছে তা কিছু অচেতন দিক নির্দেশনা
যেহেতু আপনি অনেকদিন ড্রাগ নিয়েছেন টু বি অনেস্ট সুতরাং ড্রাগের জায়গা থেকে আপনার কিছু হলেও পুরুষত্বের জায়গাটাতে একটু সমস্যা হওয়ার কথা এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনার যে গুলির চিহ্ন আমাদের দর্শক এখন দেখতে পাচ্ছে সেগুলো যদি কোনো রকম ভাবে আপনার শরীরের কোনো বিশেষ পার্টসকে ক্ষতিগ্রস্ত থাকে সেখানেও সমস্যা হওয়ার কথা এই জাতীয় কোনো সমস্যা কি আপনার ছিল
না আমার শারীরিক কোনো সমস্যা নেই আর আমার ওয়াইফ কখনো আমাকে এই ধরনের কোনো কমপ্লেন দেয়নি আমাকে আজ পর্যন্ত আমি পাইনি মানসিক সমস্যা থাকতে পারে মানসিক সমস্যা ছিল যে আমাকে বুঝতে পারতেছে না আর আমি যেগুলো দেখি
আপনি আপনার ওয়াইফের গায়ে কখনো হাত তুলেছেন
হ্যাঁ অবশ্যই তুলেছি
আপনার ওয়াইফ কখনো আপনার গায়ে হাত তুলেছে
না
আপনার সন্তানের সামনে আপনারা কখনো মারামারি করেছেন
আমি সন্তানের সামনে এমনি গালিগালাজ করছি আর যখন দিশেহারা হয়ে গেছি যখন আমি বুঝতেছি যে এখানে মার দিতে তখন
এই মার দেওয়ার ব্যাপারটা আপনাদের জীবনে কতবার ঘটেছে
তিন থেকে চারবার
কত বছরের সংসার জীবন
পাঁচ বছর ছয় বছরের মধ্যে যাবো।
এই যে ঘটনাটা ঘটলো, আপনি যেটা দেখলেন যে এরকম একটা ঘটনা অন্ধকারের মধ্যে, আপনি যেটাকে বলছেন পরকীয়া সম্পর্ক, তারপরে আপনি আপনার ওয়াইফের সাথে মানিয়ে নিয়েছিলেন কিভাবে?
মানে
স্বাভাবিক হয়ে গিয়েছিল
না স্বাভাবিক? এইখানে এইখানে মানসিকতার যে একটা গ্যাপ,
জি,
আর তার প্রতি একটা কেয়ারলেস হওয়া, এইখান থেকে শুরু।
প্রেজেন্ট লাইফের দিকে আসি, একেবারে বর্তমান জীবন কিভাবে কাটে আপনাদের
এখন? এখানে মাঝখানে আর একটা সমস্যা গেছে, ও হঠাৎ করে আসলো এখানে আমাদের বাড়ির বাসার পানির সমস্যা, ১৬ রমজান এখান থেকে চলে গেল, পানির সমস্যা যেহেতু বাচ্চা ছোট হিসেবে সেগুলোর জন্য আমি তাকে একটা সতর্কবাণী দিয়েছিলাম যে এটা তোমার আমার মধ্যে থাকবে, সেকেন্ড পার্সন যাতে না জানে। তো সেখানে বিষয়টা ঘটছে যে একদিন দুপুরে আমি ভাত খেতেছি, তো ওই ছেলেটা আনমেড ছেলেটা এখানে কিন্তু কল আছে অলরেডি,
ঠিক
আছে, আমাদের বাসার এখানে কল একশো ঘেরা দেওয়া, আপনার পাকের ঘর, তারপর গোসলখানা, তারপর বাথরুম। এখানে কল থাকা অবস্থায় এখানে একটা পানি চাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি গেটের বাইরে দ্বারা আপনি পানি চেয়েছেন, ঠিক আছে, এবার পানি দেওয়া আর নেওয়ার ভঙ্গিটা আমি আমার যে দুই চোখ দেখছে সেটা খুবই অশ্লীল। আমি যদি আপনাকে এটা দিই তাহলে আপনি এটি ধরবেন, আমার হাত ধরবেন না। একটা পর পুরো যদি একটা বিবাহিত মেয়ের হাত ধরে সেটা অবশ্যই কিছু বলার আছে। তা আমি করলাম কি, এখান থেকে কোনো মতো যে আমার হাতে কিন্তু কালি আছে, আমি কিন্তু বর্ষকে কালি কাজ করি, এর চেয়ে বেশি কালি ছিল, বুঝলাম, জোরে পানি দিয়ে ধুইয়া বইলাম, ভাত খেলাম, ভাত খাইতেও পারি নেবে। কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো কমপ্লেন আমি তার কাছে দিছি যে তোমার এইভাবে ঘোরা, এইভাবে চলা, এটা আমার কাছে ভালো লাগতেছে না, তুমি এরকম ভাবে চলো না। আর আমাদের মধ্যে একটা কম্পোমাইজ আছে, আমার যা ভালো না লাগে আমি আপনাকে জানাতে পারবো যে আমার কিন্তু এগুলো ভালো লাগে না, আমার এগুলো ভালো লাগে, পছন্দ অপছন্দ গুলো আপনাকে জানিয়ে দেওয়া, যাতে আপনার মধ্যে ভুল সাথে সাথে না হয় বা পরবর্তীতে না হয় যে আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না। তো সেই সতর্ক করার পরেও যদি এই ধরনের ভুলভ্রান্তি গুলো ঘটে তো আমি তিন দিন পর্যন্ত অপেক্ষা করলাম যে সে আমার কাছে বলে কিনা ইচ্ছুক হবে, যে আমি স্বামী হিসাবে কোনো দায়িত্বের মধ্যে আছি কি না, কিছু বলবো না। তো দুধ খাইলে না? আচ্ছা ঠিক আছে, তুমি বহা আমি দুধ চাইলে দিতেছি, তোমার একটা কথা বই আমি কম বলে দুইটা বই না থাকে যে আমি বিয়ে হয়নি, আমার আটটা ধরতে মন চাই, কেলে ওর আব্দুলবা, তুমি আব্দুল্লাহ আমার দুধ, আব্দুল্লাহ তোমার পাপুই, সে হাদিস কোরআন বুঝাতে পারে, তার হাত যদি অন্য ধরে সেটা আমাকে বলার মতো কোনো কিছু নাই, সেটা আমি শুধু পাথরের মূর্তির মতো দেখতে পারি। সেই যে ১৬ রমজানে তার বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পর তাকে যাতে আমি ভবিষ্যতে কিছু না করতে পারি তার ফ্যামিলির কাছে এগুলো বলে দিছি।
আমি এবার একটু আপনাকে কিছু কোশ্চেন করি, আপনি যখন আপনার স্ত্রীকে এই অবস্থায় দেখতেন, তারপর আপনি যখন দোকানে কাজ করতেন, আপনি কাজে কনসেন্ট্রেট করতে পারতেন?
তখন আমার কাজের খুবই মন মানসিকতা খারাপ থাকতো এবং আমার বিজনেস ডিলটা আমি করতে পারতাম না। একটা পার্টি গেছি যে ভাই ৫০০ কম রাখেন, হ্যাঁ বেটা ৫০০ কি কম রাখুন, মানে একটা খারাপ পথে বের করে ফেলেছি। কিন্তু আমার মানসিকতা কিন্তু আমার ব্রেন টর্চার হইতেছে।
আপনার ছেলেটা কোথায় এখন?
ছেলেটা আমার ওয়াইফ কাছে,
ওই সবচেয়ে বেশি সাফার।
এর মাঝখানে তো এই রমজানের মধ্যে এইটা ঘটাইলো, ঘটনার পর আমি ওর বাসায় গেছি, আমার সাথে কেউ কথা বলে না, কি সে ওর মা আমার এই পাকের ঘর থেকে বেড়ে বলতেছে কি কথা কই, আমার মাইয়া এটা করে ওটা করে, পরে দেখি তো কয় চোরে চুরি করবো, চোরে চোর পাওয়া যাবো না, এটা কোন ধরনের, আচ্ছা ঠিক আছে যাও, মানে এক ধরনের অবলিত অপমান করে আমার ঘর থেকে বের করে নিয়ে আমি বের হয়ে গেলাম। আচ্ছা বলুন যে তুই যখন তোর মায়ের কাছে কইতে পারছো তা আমিও আমার মায়ের কাছে কম, আমার অপমান করলি গে, কারণ আমাদের মধ্যে রিজার্ভ আসলো ব্যাপার, সে তুমি আর আমি। তো এখানে যখন তোমার তুমি তোমার মা বাবার জানাচ্ছি, আমার মা বাবার আমি জানাই, জানানোর পর ঈদের সময় আমি আমার ছেলেটি নিয়েছি, তো ওর প্রতি যে খারাপ দাগাগুলো আছে ভাই, যে সন্দেহপ্রবণতার কাজগুলো করছে এবং আমার নিচ্ছকে যেগুলো দেখছি সেগুলোর কারণ তার প্রতি একটি ঘৃণাই সে পড়ছে আমার, আমার ছেলেরা আমি দিব না চিন্তা থাক। দিল রমজানের দ্বিতীয় দিন ওয়াইসে ঘুমের ছেলেদের নিয়ে নিচ্ছে ভাই, পোলা তো ভাই চিখের দৌড়ছে, দিল আমার পোলারে আমার কোলেরতে ছড়ায় রাখছে, আমি সাঁটারে ঘুমাইয়া পারিনি, খাও খাও করে উঠলো ভাই, পোলারে লুইতে গিয়া যে সময় ধাক্কা দিছে ভাই, তখন আমি তো এইভাবে করছি না, নাকটা হাত লেগে গেছে, ইচ্ছাকৃত ভাবে না, সতর্ক না থাকার কারণে জিনিসটা হয়ে গেছে, এখান থেকে ব্লাড বেরিয়ে গেছে, ব্লিডিং হয়েছে। তো সেই অবস্থায় সে তাৎক্ষণিক আপনার বংশ থানায় গেছে, বংশ থানার থেকে এক এসআই নিয়ে আসছে আমাকে অ্যারেস্ট করে দেওয়ার জন্য। তো সেখানে মামলা হয়নি, আমার দুটো অবাই এবং এলাকার যারা রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তি তাদের প্রভাবে এই মামলাটা হয় নাই। মানে আমি দেখছি যে দেখো আমি কিন্তু এমন অপরাধ করিনি যে তুমি আমার বাসায় পুলিশ লয়ে এলো, আমি এমন অপরাধ করিনি, আমার ক্রাইম জগৎ আমার পুলিশ ধরতে পারে নাই, তুমি আমার বাড়িতে পুলিশ লয়ে এলা, সম্ভব? এই যে সুব্রত গেল ভাই, সুব্রতের মার্কেটিং করলো, মার্কেটিং করার আগে দিয়ে আবার একটা ঘটনা ছুটে গেছে ভাই, ওর বাসায় ওই যে ওই পুলিশ লয়ে যে আমার বাসায় আসছে, আসার পর আমার লগে যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন, কোরবানি দিয়ে আমার থেকে কাপড় চুপুর নিল ছেলে আর ওর, যাক লইছো তুই স্ত্রী হিসেবে পাপ্পু নিছো, ছেলে হিসেবে পাপ্পু তো নিছো, আমার লগে যদি সংসার করতে হয় তাহলে আমার এখানে গণ নিতে হইব, কোন জায়গায়? এখানে এই কাজের ভিতরে।
হ্যাঁ
ঠিক আছে নিন, এখানে এই পুলিশের একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে আমি ঘরটা খালি পাইছি, ঘরটা আমার কাছে ভালো লাগছে, আমি ঘর নিব, ঠিক আছে তুমি দেখবো না আমি কিনা তোমার পছন্দই আমার পছন্দ, আমি অনেক কিছু মাথার থেকে ঘেরা ফেলাই দিয়েছি, মানে দুই তিন মাসের গ্যাপে চিন্তা করে দেখলাম মানুষের মধ্যে সমস্যা থাকতেই পারে, আমি যদি আমার অতীত জীবন বলে চিন্তা করি, অনেকগুলো রাত কাটাইছি আমি আবাসিক হোটেলে, বিভিন্ন ধরনের আমার কলগালের সাথে পরিচয় ছিল, একটা নর্তকীর সাথে পরিচয় ছিল, সেটা আমার অতীত জীবনে, সেটাই হয়তো একটা প্রাশ্চিত্য হয়তো আমার স্ত্রীর দিয়ে আমি পাইতেছি অনেক সময় ফিল করার পর।
ওকে ওকে ঠিক আছে জহুরুল ভাই, আমি সবই বুঝতে পেরেছি আপনার জীবনে যে ব্যাপারগুলো আপনি আজকে স্বীকার করলেন, এবং বর্তমানে যে আপনি খুবই অসুখী একজন মানুষ সৎ পথে থাকার পরেও সেটাও আপনি স্বীকার করলেন, নিজের ঘরের মধ্যে আপনার কোনো শান্তি নেই, কি চান আপনি এই বর্তমান সময়ে, আপনার চাওয়ার জায়গাটা কি, আপনি কি দেখেন আপনার জীবনে সুখী হওয়ার জন্য কি দরকার?
আমার একটা কষ্ট আছে, কষ্টটা এইটাই ভাই যে আমার ওই যে পুলিশটাই ছিল না ভাই, ওখানে মামলা হয়নি থানায়, কোর্টে মামলা করছে, সেটা চার চারবার ওয়ারেন্ট করছে, ওয়ারেন্ট করার পর আমার এই রমজানের আগে মানে সুব্রতের পর দেওয়া 18 তারিখে আমার অ্যারেস্ট করে দিচ্ছে, আমি ভাত খেতে গেছিলাম, বলতেছে যে কোনো ভাত খেতে দিই না, ভাতের থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে কীভাবে সে অর্ডার করতেছে পুলিশ, সেখানে আমার একটা খারাপ লাগার বিষয়, আমি 26 দিন কারা ভোগের পর বাস্তবতা আসলাম ভাই 15 রমজান, ও আমাকে জান্নাত দিন মেসেজ পাঠাইছে, ঈদ মোবারক আরও অনেক কিছু, আই লাভ ইউ টাবি লিখছে, এই নাম্বারটা পরিচিত মনে হয় না, সুন্দর দরকার নেই, আই লাভ ইউ আমার জীবন থেকে চলে গেছে, এটা নতুন করে জাগ্রত করার দরকার নেই।
এখন আপনি কী চান, আপনি কী চিন্তা করেন, একজন সুখী মানুষ হওয়ার জন্য আপনার কী দরকার?
আমি একজন সুখী মানুষ হওয়ার জন্য প্রথমত আমাকে নিজেকে সুস্থ করা দরকার।
কী সুস্থ, সেটা মেন্টাল অর ফিজিক্যাল?
মেন্টালি একটা টর্চার আছে, আমি কিন্তু
আপনি এখনো ড্রাগ নেন? এখন ড্রাগ নেন?
আমি এই ইদানিং শুরু করছি।
কী নিচ্ছেন আপনি এখন?
প্রথম আর কি আমি অ্যালকোহল দিয়ে শুরু করি।
আপনার সেটা কথা বলে আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম, আপনি এখনো মানে এখন ড্রিঙ্ক করেন তাই তো?
ড্রিঙ্ক করছি, তার কিছুদিন আবার আমি গাঁজা টাজা খাই, এখন অনবরত আমি ইয়াবা ট্যাবলেট খেতে পারছি।
মানে অনবরত আপনি ইয়াবা নিচ্ছেন? ওকে, মানে আপনি আবার সেই ড্রাগের মধ্যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছেন। সো দিস ইজ ইওর আলটিমেট লাইফ, আপনি এই জীবনটা তো কখনোই চিন্তা করেন না, এবং আজকে এই এই জীবনে থেকে আপনি এই লাখো মানুষের সামনে নিজেকে কনফেস করলেন, কেন করলেন, কেন কি কারণে আপনি আজকে মানুষজনকে এই 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 কথাগুলো বলতে আসলেন?
আমার কিছু ভুল ছিল যেটা আমি দেখতে পারি বা বুঝতে পারি, আমার যে জায়গাটা যে সময় দেওয়া দরকার ছিল সেটা নিতে পারিনি, আমার অতীতের যে অপরাধগুলো হয়েছে, যে মানসিকতায় আমি কর্কট মানসিকতার মধ্যে আমি চলে গেছি, যেখান থেকে ভালো কিছু মানুষকে দেওয়া যায় না, সেই অবস্থা থেকে আর কি নিজেকে পরিত্রাণ করার জন্য আজকে এখানে আসা।
আর আপনি লোকজনকে কেন ওই কথাগুলো বলতে চাচ্ছেন?
আসলে মানুষ মানুষের জন্য, আমি যখন ড্রাগ অ্যাডিক্ট ছিলাম আমি কারো মাধ্যম হয়েই আমি সুস্থ জীবনযাপন আর কি আসতে পারছি, তো আমার ফুলের যে দিকগুলো আছে যারা আছে শ্রোতা আছে তারা শুনে হয়তো কিছু হলেও উপকার পাইতে পারে, বা আমার জীবনের মতো যারা তারা কোনো ভুল না করে এবং পুরোপুরি ভাবে একটা মানুষকে না জেনে যাতে লাইফ পার্টনার না করে।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের জহুরুলের জীবনের যাহা বলিব সত্য বলিব, আপনারা এতক্ষণ শুনছিলেন এবং এখনো শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবং এ পর্যায়ে আমরা আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার শরণাপন্ন হচ্ছি, তিনি তো শুনলেন এবং তার কি বলার আছে এই মুহূর্তে? নাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আমার মনে হয় আপনার জায়গা থেকে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আপনার জন্য। আপনার কি বলার আছে এবং একই সাথে আপনি ইন জেনারেল কি মেসেজ দিতে চান যারা এই অবস্থার মধ্যে রয়েছে কিংবা যারা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায়? আপনার কাছ থেকে সব মিলিয়ে শুনতে চাই।
আমি জেনারেলের কাহিনীটা শুনলাম, অন্য 8-10টা অপরাধীদের জীবন কাহিনীর মতো অনেকটাই একই রকম। আমি কয়েকবারই কথাগুলি বলার চেষ্টা করেছি যে যারা অপরাধ জগতে চলে আসে, যারা ক্রিমিনাল হয়ে যায় পরবর্তী জীবনে, তারা পরবর্তীকেই তাদের কিছু বৈশিষ্ট্য থাকে। ছোটকাল থেকে আচরণ সমস্যা, যাতে কন্ডাক্ট ডিজর্ডার, সেই ধরনের সমস্যা ঢুকতে থাকে। এবং এই কন্ডাক্ট ডিজর্ডার বা ছেলে মেয়ে বা কিছু কিছু এই পরবর্তী পর্যায়ে যখন আরো অ্যাডাল্ট হয়, তখন তারা ইন্টিসোশাল বা যেখানে সাইকোপ্যাথ ধরনের পার্সোনালিটি বলি ব্যক্তিকে, সেই ধরনের ফিল হয়ে আসে। জেলে থেকে পাইছিল, সে সিগারেট খাওয়া শুরু করেছে, তারপরে এমনকি তার বয়স যখন 10 বছর বা 11 বছর, তখনই সে সিগারেট নিয়ে জগা হওয়ার পরে সে তার ক্ষতির আঘাত করেছে। এতে প্রমাণ হয় যে তা খুব অতি ছোটকাল থেকেই যে পন্ডা দিকে ছিল এবং এরা খুবই ডেঞ্জারাস প্রকৃতির এবং এরা খুবই ঝুঁকিপূর্ণ। এরা পরবর্তী পর্যায়ে সাইকোপ্যাথ বা এন্টিসোশাল পার্সোনালিটি হিসেবে তৈরি হয়ে আছে এবং তারা সব সমাজেই এরাই কিন্তু সকল ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে। অর্থাৎ এটা আমাদের বুঝতে হবে যে আমরা যদি প্রথম থেকেই বুঝতে পারি যে এই ছেলের ভিতরে আচরণগত সমস্যা আছে বা কন্ডাক্ট ডিজর্ডার আছে, তাহলে তাকে যদি তখন থেকেই শুধরানোর চেষ্টা করা হয়, তাহলে পরবর্তী পর্যায়ে অপরাধী হওয়ার তাকে তাকে প্রিভেন্ট করা যায় বা প্রতিরোধ করা যায়। এরপরে স্বাভাবিকভাবে এখানে লোকেরা যারা বর্তমান যারা আচরণ সমস্যাগ্রস্ত থাকে বা যারা সোশ্যাল পার্সোনালিটি সমাজ যদি পার্সোনালিটির ব্যক্তিতে যারা থাকে, তারা যেটা করে যে তাদের হাতে তাদের মাসল থাকে, তাদের মানে মাস্তানিক যেটা আমরা বলি মাসল পাওয়ার দেখানো বা এলাকায় আধিপত্য তৈরি করা, এতে তারা খুবই উৎপাদিত দেখাতে পারে। সেই কারণে আশেপাশে রাজনীতি আমাদের রাজনীতি যে কলুষিত হয়েছে সেটা হচ্ছে প্রমাণ যে রাজনীতি করতে গেলেই এরকম কিছু ক্যাডার দরকার পড়ে, এরকম কিছু অর্থ বা মাস্তান দরকার পড়ে, এদেরকে তখন ওই রাজনৈতিক লোকেরা তারা তাদেরকে সংগ্রহ করে নিয়ে যায় এবং এইভাবে সে রাজনীতি জড়িয়ে গেছিল। রাজনীতি জড়িয়ে গেলে তারও সুবিধা হয় এবং রাজনীতি যারা তাকে নিয়েছে তাদেরও সুবিধা হয়। তাহলে আমাদের যদি এই জিনিসও লক্ষ্য করতে হবে যে আমাদের রাজনীতিকে যাতে একটু পরিষ্কার করা যায়, আরেকটু নৈতিক করা যায়, এত কলুষিত রাজনীতি না হয়, তাহলে কিন্তু এই রাজনীতি চলত না, তাহলে এত বেশি অপরাধী হয়ে যেতে পারত না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে সে নেশা করতেছিল, নেশা করার পর তার মা বাবা কিন্তু তার ওই মাস্তানের জন্য বা তার ওই খুন খারাপের জন্য কিন্তু তাকে চিকিৎসা আনে নাই, তাকে এনেছিল নেশা মুক্তির জন্য তাকে চিকিৎসা করেছিল। এবং খুব নাটকীয়ভাবে দেখা গেল নেশা মুক্তির চিকিৎসা যখন সে গ্রহণ করছে বিভিন্ন সেন্টারে গিয়ে, তখনই কিন্তু তার ভিতরে মানসিক পরিবর্তন হয়েছে এবং সে আস্তে আস্তে ওই খারাপ কাজগুলো দিকে চলে আসতেছে। এটা আমাদের মানুষ সবাইকে মনে রাখতে হবে এই যে মানুষ যখন নেশা কষ্ট থাকে তখন তার ভিতরে যে জৈব রাসায়নিক পরিবর্তন গুলি হয়, সেই পরিবর্তনের কারণে তার বিচার ক্ষমতা বা তার মনুষ্যত্বের অনেক অবলুপ্তি হয়। কিন্তু যখনই আমরা তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করব, তখন কিন্তু সে ওই নেশামুক্ত অবস্থায় আবার তার যে আগের যে মূল্যবোধ, আগের যে নৈতিকতা, আগের যে বিচার ক্ষমতা সেগুলি ফিরে পায়, তখন সে কিন্তু তার ওই খারাপ কাজগুলি সম্বন্ধে সচেতন হয় এবং সেখান থেকে ফিরে আসে। যারা অনুষ্ঠান শুনছে তাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে মানসিক চিকিৎসা বা বিভিন্ন ধরনের আমাদের যে থেরাপি আছে, সেই থেরাপি দিলে যেমন এই খারাপ ছেলে মা বাপাদের ছেলেরা বা অপরাধী ছেলেরা ছেলেমেয়েরা ভালো দিতে পারে, একই রকম ভাবে মাদকাসক্তির কারণে যারা নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তাদেরও যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়, তারাও কিন্তু জহিরের মতো দাঁড়াতে পারে। এখন কিন্তু আরেকটা জায়গায় সে এখন সন্ধিক্ষণে চলে আসছে, সেটা হচ্ছে এই যে তার নিয়ন্ত্রণেই এখন সমস্যা থেকেছে, তার স্ত্রী এখন পরক্ষেত্রে জটি হচ্ছে। এটি একটু বুঝতে হবে যে আমি অপরাধ করে যাবো আর আমার ছেলে মেয়ে বা আমার স্ত্রী ভালো থাকবে, এটা খুব কম ক্ষেত্রে হয়। যারা অপরাধ করে তাদের বুঝতে হবে যে তারাই শুধু মাস্তানি করে বেড়াবে, তারাই শুধু অন্যের উপর অত্যাচার করে বেড়াবে তা নয়, তার কারণে তার পরিবারের লোকেরা এরকম হবে, তার ছেলেমেয়েরা এরকম হবে এবং সেই ফলাফল তাকে ভোগ করতে হবে। এবং এই ক্ষেত্রে জড়িত তার ফলাফল ভোগ করতে হবে, সে তার স্ত্রীও এই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে যারা থাকে সেই স্ত্রী আসলে খুব বেশি ভালো না থাকারও কথা। অর্থাৎ ওই মহিলাকে খুব বেশি জোর দিতে মানে জোর দেওয়া সে আমরা মনে করবো জড়িলোকে এই কথা বুঝতে হবে যে আমি আমার জীবনে যা করেছি, যে অন্যায় করেছি, সেখানে আমার স্ত্রী বা আমার সন্তানেরা ভালো কিছু হওয়ার সুযোগ ছিল না। অতএব এটার জন্য তাকে বুঝতে হবে যে তার জন্য সে নিজে অনেক অনেক আছে। তাই সেই জন্য এই ঝুঁকিপূর্ণ সময়টাকে আমি জহিরুলকে একটু সাজেশন দিব যে এই সময় তাকে আবার ওই মাদকের দিকে যাতে না যায়, আবার যাতে সেই অপরাধের জগতে না যায়, আবার যেন প্রতিশোধ নেওয়ার জন্য আরো খারাপ কিছু কাজ না করে। অতএব এই সময়টা তাকে আরো বেশি ঠান্ডা মাথায় নিজের জীবন সম্বন্ধে ভাবতে হবে, এমনকি প্রয়োজনে অন্যদের সাহায্য নিতে হবে বা আমাদের মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে প্রফেশনাল কিছু কাউন্সিলিং আছে, সেখানেও সম্মুখীন হতে পারে, যাতে সেই নেশামুক্ত হওয়ার পরে যে তার যে মানসিক পরিবর্তন হয়েছে, শুভ পরিবর্তন হয়েছে, সেটা যেন সে ঠিক হতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা একটা ব্রিদিং স্পেস নিতে চাই এই মুহূর্তে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমরা একটু পরে আবারও ফিরে আসবো, ছোট্ট একটা ব্রিদিং স্পেস। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, এসএমএস এ এবং ইমেইলও করেছেন অনেকে। এই শর্ট টাইমের মধ্যে বেশ কিছু কমেন্টস আমরা পড়তে চাই। স্বপ্ন লিখেছে, মানুষ এক জীবনে এতগুলো অপরাধ কি করে করে সেটা আমি ভাবতেই পারছি না। সোহানা লিখেছে, আমার মনে হয় লোকটাকে ক্ষমা করা উচিত হবে না। রিভু লিখেছে, আমরাও গরিব ছিলাম, ঠিক মতো খেতে পাইনি, কিন্তু আমরা সব ভাই বোন মিলে পড়াশোনাটা ঠিক মতোই করেছি। তন্ময় লিখেছে, উনি আসলে একটি ভণ্ড। মিথিলা লিখেছে, আমার শুনে খুব কান্না, ভয় এবং ঘেন্না পাচ্ছে। অয়ন লিখেছে, যে যেমন তার তেমনই হয়, উনার বউ তারই প্রমাণ। রুকজানা লিখেছে, আমার লোকটাকে মোটে অনুতপ্ত মনে হয়নি, সিম্প্যাথি পাবার চেষ্টা করছে। দীপ্তে লিখেছে, আমার মনে হয়নি পারিবারিক সমর্থন না থাকলে সবাইকে খারাপ হতে হবে। নীল লিখেছে, এখন ভালো করে কি হবে, এতদিন যে মানুষের খারাপ করেছে সেটা কোথায় যাবে। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। প্রতিম লিখেছে, আমার শুনে খুব মেজাজ খারাপ হয়েছে, বিশেষ করে বেশিরভাগ নেগেটিভ কমেন্টস আমরা পেয়েছি। পজিটিভ কমেন্টও পেয়েছি দুই একটা, যারা ওনাকে এপ্রিসিয়েট করেছেন এই কারণে যে উনি এসে এখানে যাহা বলিব সত্য বলিবতে বিশেষ করে কনফেস করেছেন। আমরা বিশেষ করে যেই ছবিটার প্রতি আজকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সেই ছবিটি দিয়ে দেওয়া হয়ে গেছে ফেসবুকে। আসলে উনি ওনার জীবনের যে দান বা যা ক্ষত আমরা যেটা বলি না কেন অনুতপ্তের জায়গাতে, সেই জায়গাটিতে কিছুই না, শুধুমাত্র ওনার বুকের ছবিটা উনি যতবার দেখবেন, উনি আয়নার সামনে যতবার দাঁড়াবেন ততবারই উনি বুঝতে পারবেন যে কি পাপ উনি করেছিলেন এবং তার প্রায়শ্চিত্য কি হচ্ছে। আমার মনে হয় যারা ছবিটি দেখেননি তাদের আজকে এই মুহূর্তে চলে আসা উচিত ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
ওকে জহুরুল, তো প্রিয় শ্রোতা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং এখনো আছেন, যারা বিভিন্ন রকমের কমেন্টস করছে আপনাকে নিয়ে, কি বলার আছে তাদেরকে?
আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমি যে ভুল করছি আমার প্রবাদ তোয়া কিন্তু মানে তুলনা জীবন জীবনের কাছে নাই আর সবার কাছে বাবা মারকে মূল্যায়ন করে আমার জন্য দোয়া করেন। আমি সকলের জন্য দোয়া করি, বাচ্চাদের জন্য দোয়া করেন।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে জহুরুল এবং জহুরুলের জন্য আমরা আসলেই দোয়া করতে চাই। সমাজে একজন জহুরুল আমাদের সমাজটাকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু বারবারই একটা কথা বলে থাকি, কোনো মানুষই পাপী হয়ে দুনিয়াতে আসে না, চারপাশের পরিবেশ পরিস্থিতি তাকে পাপী হতে বাধ্য করে। আমরা যে জহুরুলকে আজকে এখানে পেয়েছি সেই জহুরুলকে সামনে রেখে আপনাকে শুধু একটা কথাই বলতে চেয়েছি, আপনার ভেতরে যেন জহুরুলের মতো সত্তা না হয় যারা কোনো না কোনোভাবে আপনাকে প্রথমে শেষ করবে তারপরে আমাদেরকে ভালো থাকতে দেবে না। এই মেসেজটি দিয়েই আজকে যাহা বলিব সত্য বলিব শেষ করতে চাই। তবে আমাদেরকে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছিলেন অভির যে কথা, সেই কথাগুলো আমরা এখন এই মুহূর্তে শুনবো। কি বিষয়ে তিনি অনুতপ্ত হয়ে আমাদেরকে চিঠি লিখেছেন, চলুন আমরা শুনবো আর যে সুমনের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমাদের পারিবারিক শত্রুতা ছিল আমার সমবয়সী এক বন্ধু সাকিবের পরিবারের সাথে। তার 3 বছরের একটি ভাই ছিল, তার নাম ছিল সজীব। সে একটু একটু হাঁটতে পারত। একদিন দেখলাম সাকিবের ভাই সদীপ কুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তাকে পেছন থেকে ডাক দিতে চাইলাম, কিন্তু আমি তাকে ডাক দিলাম না, কারণ তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না। যে কিছুক্ষণ পর সংবাদ আসলো সাকিবের ভাই সজীব পুকুরে পড়ে মারা গেছে। তখন আমার খুবই খারাপ লাগলো। তাদের পরিবারের কাউকে কাঁদতে দেখলে নিজেকে অনেক দোষী মনে হয়। আমি কেন তাকে ডাক দিলাম না? আমার একটি মাত্র শব্দ একটি জীবনকে বাঁচিয়ে দিতে পারত। আজ শ্রোতাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, যাতে এমন ভুল আর কেউ না করেন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo, Recharge Yourself.
অভি, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনার এই উপলব্ধির জন্য, এবং একই সাথে আপনার এই উপলব্ধি লাখো মানুষের উপলব্ধি হোক। আপনার জীবনে এমন কষ্ট, এমন ভুল আর কখনো ফিরে না আসুক, এমন অপরাধে আপনি আর কখনো অপরাধী না হন, সেই শুভকামনা থাকছে আপনার জন্য। আর প্রিয় শ্রোতা, আপনারা যদি চিঠি লিখতে চান আমাদের যাহা বলিব সত্য বলিবতে, আপনার জীবনের ভুল এবং অপরাধ স্বীকার করে, তা সে ছদ্মনামেই হোক বা আসল নামেই হোক, আমাদের চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আজকের মতো সাইনিং অফ করছি যাহা বলিব সত্য বলিব থেকে। আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালো থাকতে হবে। আর জি কিবরিয়া, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.